Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। এন্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছে আমি জেফ্রি খান। এবং তার সাথে বলতে চাই যে প্রেতের কিন্তু 41তম এপিসোড আজ প্রচার হতে চলেছে। এবং সত্যি কথা বলতে আজকের এপিসোডটা কিন্তু আমি কথা দিয়েছিলাম যে গত পর্বে বা গত মঙ্গলবার আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে অবিনাশ মুখার্জির স্টোরি আসছে আজকে। বাট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই জন্য, বিকজ আসলে দুঃখ প্রকাশ করছি আবার একই সাথে করছিও না, বিকজ এছাড়া আমার কোনো গতি ছিল না। সত্যি কথা বলতে আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আজকে অবিনাশ স্যার স্টোরি শেয়ার করো, বাট ম্যাটার অফ দ্য ফ্যাক্ট এটাই যে আমি স্টোরিটা শেয়ার করতে পারছি না। এই একটাই মাত্র কারণ, তার কারণটা হচ্ছে আমার কাছে যতগুলো অডিও ছিল তার, মানে যেগুলো বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম সাউন্ড এফেক্ট বা সাউন্ড ডিজাইন, যাকেই বলেন না, যাই বলেন না কেন, সেগুলো আজকে আমার হার্ড ডিস্কটা সম্ভবত ভাইরাস অ্যাটাক হয়ে যাওয়ার কারণে গত 3 দিন আগে আমার সাউন্ডগুলো সব হারিয়ে গেছে। এবং সেগুলো এর আগেও আমার অলরেডি হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম এই সমস্যাটা আমার ভিতরে, মানে আমার অলওয়েজ মাঝে মাঝে হয় ভাইরাস অ্যাটাক করলে এরকম অডিও হারিয়ে যায়। সো সেটাই হয়েছিল এবার, অ্যান্ড সেটা রিকভারি করছি অলরেডি, এবং 50% রিকভারি করেছি, আর বাকি 50% এখনো পারিনি। সেগুলো আমার নতুন করে ডাউনলোড করে আমারও প্রজেক্টটা রেডি করতে হবে, মানে রেকর্ডিং হয়ে গেছে বাট আমি সেটা দিতে পারলাম না। সো এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বাট আশাহত হওয়ার কিছুই নেই, বিকজ স্টোরি যেহেতু রেকর্ড হয়ে গেছে ইনশাল্লাহ হয়তো বা আপনারা আগামী সপ্তাহে 100% পেয়ে যাবেন। বিকজ আমি সাউন্ডটা, আসলে ব্যাপারটা হচ্ছে অল ওভার দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট হচ্ছে সাউন্ড ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট অবিনাশ মুখার্জির স্টোরিতে। খুবই ডার্ক হয় মিউজিকগুলো, অনেক বেশি ডার্ক হয় এবং বেশি স্পেশাল হয়। দ্যাটস ওয়াই মিউজিক ছাড়া আসলে সেটা শোনার কোন যুক্তিকতা বা যেটা মজা সেটা আপনারা পাবেন না, যেটা আমি শেয়ার করছি না। আর নিশ্চয়ই জানেন যে অবিনাশ মুখার্জি মানেই দারুণ কিছু, এবং অবিনাশ মুখার্জি মানেই শ্রেষ্ঠ কিছু, বা প্রেত মানেই অবিনাশ মুখার্জি, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। সো স্পেশাল জিনিসটাকে স্পেশালি শেয়ার না করতে পারলে আসলে লাভ নেই। সো এই জন্য আজকে আমি অন্য স্টোরি শেয়ার করছি। আজকে যদি কথা বলি তাহলে 3টা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটা আছে ভুলো জিনের একটা ঘটনা আছে, একটা ভৌতিক বাড়ির রহস্য আছে যে বাড়িতে প্রায় সবাই পজেস হয়ে গেছিল, এরকম একটা স্টোরি আছে। এবং সর্বশেষে আর একটা দারুণ স্টোরি আছে, মানে সব মিলে আজকে 3টা দারুণ দারুণ স্টোরি আছে আমি সত্যি কথা বলি, এবং 3টা স্টোরি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ঘটনা যেভাবে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের মন ভুলিয়ে দিবে। বেশ লম্বা এপিসোড হতে চলেছে, আপনাদের সবাইকে বলবো দারুণ রকম কিছু আজকে অনুভব করতে চলেছেন। এবং আপনাদেরকে আমি ইনভাইট করি প্রতি এপিসোডে, এবং আজকে ইনভাইট করবো আপনারা যদি চান যে আপনারা ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু প্রেতে আপনার ঘটনা পাঠাতে পারেন। ইমেল আইডি আছে একটা, উইচ ইজ spread.sadhanmusic@gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে, আর বেসিক্যালি তেমন কিছু লাগবে না, অবশ্যই ঘটনাটি ইউনিক হতে হবে। দ্যাটস ইট, আর দেরি করবো না, সরাসরি ঘটনায় প্রবেশ করব। শুরু করছি আজকের প্রেতের 41তম এপিসোড। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই, আমি ফিরোজ খান বলছি। আজ আবারও প্রীত পডকাস্টের জন্য দুটি গল্প পাঠিয়ে দিলাম, আশা করছি গল্প দুটি ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রথম গল্পের নাম পথ ভোলা। চলুন শুরু করি গল্প। কথায় বলে মর্নিং শুজ দ্য ডে, তাই সকালে উঠে রজত যখন ব্রাশ করতে করতে তার মাকে গম্ভীর চিন্তিত মুখে বসে থাকতে দেখল, ঠিক তখনই বুঝল কিছু একটা হয়েছে। ব্রাশ করে রোজকার অভ্যাস মতো ইমিউনিটি বর্ধক কাঁচা হলুদ এবং মধু চিবোতে চিবোতে মার পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, কি ব্যাপার? মা কোনো উত্তর না দিয়ে বলল, ডাইনিং টেবিলে বস, চা দিচ্ছি। রজত খাটের পাশের টেবিল থেকে ফোনটা চার্জ থেকে খুলে নেটটা অন করতে সারা রাত অপেক্ষারত এক গাদা নোটিফিকেশন লাফিয়ে বেরিয়ে উঠল। রজত সেগুলো দেখতে দেখতে টেবিলের দিকে এগিয়ে গেল। রজত তথা রজত বসু রাজ্য সরকার সেচ দপ্তর লেয়ার ডিভিশন ক্লার্ক। মাস্টার্স কমপ্লিট করার তিন বছর পর প্রবল অধ্যাবসায় এবং পড়াশোনার জোরে অ্যাডভান্স হল এই চাকরিটা পেয়েছে। বড়নগরের এই ছোট্ট 2BHK ফ্ল্যাট সে আর তার মা থাকে। রজতের একমাত্র দিদি বিয়ে হয়েছে, এখন ধানবাদে আছে। জামাবাবু সেখানে চাকরি করেন, রজতের বাবা আর্মিতে চাকরি করতেন। রজতের যখন বয়স মাত্র 12 বছর তখন তার বাবা মারা যায়। তারপর রজতের মা সুনিতা দেবী অতি কষ্টে স্বামীর পেনশনের কত টাকা জমিয়ে জমিয়ে টুকটাক কাজ করতে করতে সংসার চালিয়েছেন। মেয়ের বিয়েতে তার সব গয়না আর শ্বশুর বাড়ি থেকে পাওয়া ভাগের জমি সব চলে যায়। আগে তারা ডান লোপের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন, ছেলের চাকরি পাওয়ার পর এই ফ্ল্যাটে চলে এসেছেন। রজত টেবিলে বসে ফোন রেখে মায়ের দিকে তাকাতেই মা বললেন, কাল রাতে বৌদি ফোন করেছিল, আজ চৈত্র মাসের সংক্রান্তি, আমি মানত করেছিলাম তুই চাকরি পেলে আমি শ্মশানকালী মায়ের কাছে গিয়ে পুজো দেব, আজই তো সেই বড় করে পুজো হয়, তোকে আগে বলতাম, কিন্তু তুই আমাকে নিয়ে যাবি না। কিন্তু কোনো কিন্তু নয় মা, ডাক্তারবাবু তোমাকে কোন রকম ধগুল নিতে মানা করেছে, আর এই গরমের মধ্যে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তেমন হলে বড় মামাকে বলে দাও পুজো দিয়ে আসতে, আমি ওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? চাকরি থেকে কথাগুলো বলল রজত। তার মা তখন বলল, শোন ওভাবে হয় না, এটা কোনো ছেলে খেলা নয়, তোর বাবা মারা যাওয়ার পর ডানলপের ওই ছোট বাড়িতে ঠাকুরের ভরসায় তোদের মানুষ করেছি, যে কোনো সমস্যা শুধু মাকে ডাকতাম, আর যদি আমার যাওয়ার ক্ষমতা থাকতো আমি একাই চলে যেতাম, কারো পরোয়া করতাম না। রজত মাকে থামিয়ে বলল, মা প্লিজ চিন্তা করো না, ডাক্তারবাবু তোমাকে উত্তেজিত হতে বারণ করেছে। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? সুনিতা দেবী একটু হেসে তারপর বললেন, আমি বলি কি, তুই আজ অফিস করে ফুলমালা আর মিষ্টি কিনে ওখানে চলে যা, বুঝে এমনিতেও রাতে হবে, আর কাল তো শনিবার, তোর অফিস ছুটি, আজ রাতটা ওখানে থেকে কাল চলে আসবি। তুই তো অনেকদিন মা বাড়ি যাসনি, তুই গেলে ওরা অনেক খুশি হবে, আর আমি ওই নিচের ফ্ল্যাটে মালা কিনা হয় রাতে শুতে বলবো, ঠিক আছে? একটা রাতেরই তো ব্যাপার, ঠিক ম্যানেজ হয়ে যাবে। রজত অত্যন্ত বিরক্তি মুখে বলল, এইভাবে কি সম্ভব নাকি মা, হঠাৎ করে কোন রকম প্রস্তুতি ছাড়ায় চলে যাব, তারপর ওদেরকেও তো কিছু খবর দেওয়ার বাকি আছে, তাই না? এভাবে কেউ অন্যের বাড়িতে যায়? রজতের মা সুনিতা দেবী তখন বলে উঠলেন, ছেলের কথা শোনো, নিজের মা বাড়িকে অন্যের বাড়ি বলছে, আর কি প্রস্তুতি নিবি, হ্যাঁ একটা একটা রাতেরই তো ব্যাপার, এক সেট জামা কাপড় আর রাতে পরার মতো একটা গেঞ্জি নিয়ে নিবি, তাহলে তো হয়ে গেল, আমার কি আর দাঁড়া, আমি ফল মিষ্টির টাকা দিয়ে দিচ্ছি। রজত অগত্যা চা শেষ করে উঠে ব্যাগ গোছাতে লাগল, গোছগাছ শেষ হলে সে স্নান করতে চলে গেল। রজতের অফিস সল্ট লেকে, ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেমে অটো বা বাস ধরতে যায়। রজত রোজ বাসে যায়, কিন্তু আজ হঠাৎ কি মনে করে একটু হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা করল এবং হেঁটে গিয়ে অটো ধরল। অটোয় মাত্র 2 জন লোক, তাই আরাম করে সিটে বসে বাইরের দিকে তাকিয়ে মামা বাড়ির কথা ভাবতে লাগল রজত। রজতের মামা বাড়ি হাওড় বর্ধমান কর্ড লাইন ঝাপন ডাঙ্গা স্টেশনে প্রায় 12 কিলোমিটারের ভেতরে কুসুমপুর গ্রাম। ছোটবেলায় স্কুলে ছুটি পড়লেই তারা মামা বাড়িতে যেত, রজতায় ক্যালেন্ডারের দিনগুলো গুনত, কবে কলকাতা শহরে এই ক্লেদ কোলাহল থেকে কয়েকদিন মুক্তি পাওয়া যাবে। কুসুমপুরের পরিবেশ যেন কলকাতার একদম বিপরীত, ওখানকার মানুষজন তাদের জীবনযাত্রা এমনকি আবহাওয়া যেন কলকাতার থেকে সম্পূর্ণ আলাদা। মাঝে মাঝে মামা বাড়ি এসে রজতের মনে হতো সে বোধহয় অন্য জগতে চলে এসেছে। তারপর কোনো ক্রমে দাদু দাদিমা মারা যায়। এদিকে রজত ও দিদির পড়াশোনার চাপ এবং বাড়তে থাকে, তাই কুসুমপুরের সাথে যোগাযোগ ক্রমে ক্ষীণ হয়ে যায়। প্রায় 6 বছর সে মামা বাড়িতে যায়নি। শেষ গিয়েছিল মাস দুটো দাদার বিয়েতে। সকলে মায়ের প্রস্তাবে বিরক্ত হলেও এখন ক্রমে কুসুমপুরের প্রতি সে একটা টান অনুভব করতে লাগলো। অটো থেকে থেমে অফিসের দিকে হাঁটতে হাঁটতে সে ঠিক করলো আজ অফিসে বড় বাবুকে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সে ভাবনা মতো টিফিনের মধ্যেই সে সব কাজ সেরে ফেলল। তারপর 2:30টার সময় টিফিন খেতে খেতে মনে মনে ভাবল ঘন্টাখানেক পর বড় বাবুকে বলে বেরিয়ে যাবে, কিন্তু মানুষ ভাবে একরকম আর হয় আরেক রকম। টিফিনের পর সিগারেট খেতে বাইরে গেল রজত। ফিরে এসে চেয়ারে বসতেই পিয়ন এসে জানালো অফিস সাহেব ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি অফিসারের ঘরে যেতেই তিনি বললেন আগামী সপ্তাহে সেচ মন্ত্রী অফিস পরিদর্শনে আসবেন, সামনের সোমবার তাই একটা মিটিং হবে, তাই সব পেন্ডিং কাজগুলো আজকের মধ্যেই ওই মিটিং এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। রজত অফিসের সবচেয়ে কনিষ্ঠ কর্মী আর অফিসার সাহেব কথা এমনিতেও ফেলা যায় না, তাই হতাশ ভঙ্গিতে নিজের চেয়ারে ঘিরে সে কাজ করতে লাগল। সর্বশেষ কাজ হতে প্রায় 7:30 বেজে গেল। রজত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে একটা দোকান থেকে ফল মিষ্টি এবং ফোন কিনে অনলাইনে ক্যাব বুকিং করল। এর মধ্যে সে মাকে ফোন করে ওর দেরি হওয়ার কথা জানিয়েছিল। রাস্তায় জ্যাম কাটিয়ে হাওড় পৌঁছাতে প্রায় 7:45 বেজে গেল। ইতিমধ্যে খিদেয় রজতের পেট একেবারে চুই চুই করছে, না জানে মামা বাড়ি পৌঁছাতে আরো কত দেরি হবে। আর এটা ভেবে টিকিট কেটে রজত ফুড কোর্ট থেকে কিছু খাবার কিনে রজত 9:00 থেকে বর্ধমান লেকের উদ্দেশ্যে উঠে পড়ল। ট্রেন শুরুতেই ভিড় থাকলেও ডান কুনিট ফেরতেই অনেকটাই ফাঁকা হয়ে গেল। রাজুত তখন স্টেশনে কেনা চিকেন বার্গার খেতে লাগল। পুজোর বসবে রাত 12:00 পর, তাই দেরি হওয়ার ভাবনা নেই। মামা তো দাদা বলেছে স্টেশন থেকে নেমে ফোন করতে, সে বাইকের ব্যবস্থা করবে, তাই চিন্তা নেই। রাত প্রায় 10:32 এবং ট্রেন ঝপন ডাঙ্গা স্টেশনে পৌঁছালো। স্টেশনটা খুব ছোট আর ফাঁক, মাত্র 2 জন লোক ট্রেন থেকে স্টেশনে নামলো। সে বিকেল থেকে মাথা ধরে আছে, তাই রজত ঠিক করলো রাস্তায় নেমে আগে একটা সিগারেট নিয়ে তারপর মামা তো দাদাকে ফোন করবে। সেই মতো স্টেশন থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে একবার আশেপাশের তাকাল রজত। ট্রেন ছেড়ে চলে যাওয়ার পর চারিদিকে নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই চোখে ভাসছে না বা কানেও আসছে না। স্টেশনের বাইরে থাকা ল্যাম্পপোস্টে আলোয় দেখতে পেল আশেপাশে একটা লোক নেই, পুরো স্টেশনটা খালি এবং একটু দূরে একটা দোকান খোলা আছে। স্টেশনের বাইরে অনেক বড় বড় গাছ আছে, তারই একটা তলায় দাঁড়িয়ে রজত সিগারেট খাচ্ছিল। ট্রেনে থাকতে ভেবেছিল স্টেশনে নেমে ঠিক কোনো না কোনো টোটো বা রিক্সা তো পেয়ে যাবে, তেমনটা হলে দাদাকে আর ফোন করবে না। কিন্তু বেগুতেকে বুঝতে পেরে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিন লকটা আনলক করে গাছ থেকে একটা কি যেন ঝপাত করে তার হাতে এসে পড়ল। ভাবারে বলে লাফিয়ে উঠতে এসে রজতের হাত থেকে লাফিয়ে মাটিতে পড়ল। ল্যাম্পপোস্টের আলোয় এক ঝলক দেখেই রজত বুঝতে পারল এটা একটা বড় গিরগিটি। ওই ফোনের আলোয় আকৃষ্ট হয়ে আসছিল গিরগিটিটা। হাতে ঝাঁপ দিতে রজতের হাত থেকে ফোনটা ছিটকে রাস্তায় পেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি গিয়ে সেটা তুলতে দেখল ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তাড়াতাড়ি সেটা অন করতেই যে ঘটনা ঘটল তার জন্য রজত একদম প্রস্তুত ছিল না। ফোনটা অন হতেই কোনো ডিসপ্লে না এসে অনেকক্ষণ ধরে সাদা হয়ে থাকল। রজত বুঝতে পারল সর্বনাশ হয়ে গেছে, একেবারে সর্বনাশ হয়ে গেছে। হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সে কিভাবে মামা বাড়ি পৌঁছাবে? ফোন না করলে কি দাদা তাকে নিতে আসবে? হয়তো সে ধরে নেবে সে কোনো একটা কাজে আসতে পারেনি। রজত তখন রাস্তার মধ্যে বসে থাকে এবং একই সাথে তার কাঁদতে ইচ্ছা করলো প্রচন্ড। একটুক্ষণ ভেবে রজত বুঝতে পারল এই মুহূর্তে তার অবস্থা শাঁখের কড়াতের মতো। কলকাতা ফিরে যাওয়ার খুব চাপের ব্যাপার মনে হচ্ছে এবং দুরারা টিম টিম করে ঝনা দোকানটার দিকে এগিয়ে গেল। ছোট গুমটি মতো দোকান ওটা কত চিপসের প্যাকেট আর বাদাম ঝুলছে এবং একই সাথে চানাচুরের প্যাকেটও ঝুলছে। দোকানের ভেতরে একজন খারিকা এবং কোমরে গামছা পরা রজতকে আপাত মস্তক দেখে এক হাসি হাসি দিয়ে বলল, স্যার কি ভালো কি নেবেন বলুন তো স্যার, ভালো ইংলিশ মানুষে বলে লোকটি দোকানের এক কোনায় থাকা একটা বস্তার দিকে ইশারা করল। রজত বুঝতে বাকি রইল না যে দোকানটি আসলে বেআইনিভাবে মদ বিক্রি করে। সে আসলেই এই সময় পণ্ডবর্জিত এলাকায় দোকান খুলে রেখেছে। রজত একটু বেশ কেশে গলা পরিষ্কার করে বলল, না 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 ওসব লাগবে না, আসলে আমি কুসুমপুর যাব, কিভাবে যাওয়া যেতে পারে বলতে পারবেন? মানে কোনো টোটো বা রিক্সা কি পাওয়া যাবে? দোকান একটু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো, এরপর বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি নেশা করছেন কোনটা? হ্যাঁ এই করোনা আসার পর থেকে এই তল্লাতে রাত আটটার মধ্যে শুনশান হয়ে যায়, টোটোওয়ালারা প্যাসেঞ্জার না পেলে আসবে কেন এখানে? কার বাড়িতে যাবেন কুসুমপুর বলেন? রজত তার বড় মামার নাম বলল, তারপর তার ফোন খারাপ হয়ে গেছে সেটার কথা বলে দোকানের কাছ থেকে ফোন চাইলো ফোন করার জন্য, কিন্তু দোকানে জানো না তার ফোনে রিচার্জ করা নেই তাই ফোন হবে না। তারপর দোকানে একটু ভেবে বলল, আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা ছোট গ্যারেজ আছে, মালিকের বাড়ি ওই গ্যারেজের গায়ে, ওরা রাতে খুলে রাখে, আপনি বরং ওখানে গিয়ে দেখেন, ফোন করতেও পেয়ে যাবেন, না হলে ওদের কিছু টাকা দিলে আপনাকে গাড়ি করে পৌঁছে দিবে। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার গিয়ে একটা ব্রিজ পড়বে, ওটার ডাইনে এটা সোজা হাঁটবেন, ওইখানে পৌঁছালে আপনার কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই গ্যারেজটার মালিক রহমান মিয়া, বড় ভালো লোক, খুব ভালো লোক। রজত তখন অবাক দৃষ্টিতে বলল, 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে? দোকানদার তখন বলল, হ্যাঁ স্যার, তাছাড়া তো কোন উপায় নাই, এখানে 5-7 কিলোমিটার মধ্যে কোন লোকজনের বাস বাড়ি নাই, এত সুন্দর জ্যোৎস্না রাত্রি, এটা এটা চলে যান। অবশ্য আপনারা শহরের মানুষ তাই 5 কিলোমিটার হাঁটতে কষ্ট হইতেছে, নাই রে রাতটায় স্টেশন বেঞ্চে শুয়ে কাটিয়ে দেন, কাল ভোরে চলে যাবেন। এতটুকু বলল দোকানে। একটু চিন্তা করে রজত যাওয়ার স্থির করল। সে দোকান থেকে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে এগুচ্ছে, তখনই দোকানে পিছু ডাকলো এবং বলল, ও দাদা একটা কথা বলছি শুনুন, আপনি তো বাড়ির লোক, এই দিককার ব্যাপারে তেমন কিছু জানেন না, ওই ব্রিজ থেকে মাইল খানেক এগুলে রাস্তার বাম দিকে একটা বড় মাঠ, মাঠে পূর্ণ ভাঙা বাড়ি আছে, রাস্তায় যেতে যেতে ওইদিকে যেন তাকাবেন না, আর ভুল করেও কেউ বা যদি দেখতে পেলেও ওদিকে যাবেন না। রজত তখন অবাক দৃষ্টিতে বলল, কেন কেন মানে কি কি আছে ওখানে? তখন দোকানদার বলল, আহা এর আয়ত্তপুরে এত আলোচনা করা উচিত না, আপনি বাইরের মানুষ, আপনাকে সাবধান করার দরকার, সাবধান করলাম, যাবেন না, না যাওয়াটা ভালো। রজত আর কোনো কথা না বাড়িয়ে হাঁটতে থাকল। মা বলেছিল পুজোতে বসবে রাত 12টার পর, কিন্তু এখনই রাত 11টা বাজে, এত জলদি কিসে পৌঁছাতে পারবে? যা থাকে কপালে এটা ভেবে সে দ্রুত পা চালালো, সব রাগ গিয়ে পড়ল তার মন্ত্রী সয়ের উপরে। মনে মনে বলল, বেটা ছেলে আর অফিস পরিদর্শনের সময় পেল, এইসব না হলে কখন চলে যেতাম মামার বাড়িতে। চারদিক নিস্তব্ধ, রাস্তার দুপাশের চাষের জমি থেকে ঝিঝির ডাক আর মাঝে মাঝে অনেক দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, যাদের আলো ছাড়া অন্য কোনো আলো নেই। রজত একসময় ফুটবল খেলত, তাই দুমাল রাস্তা সে মিনিট 20 মধ্যে পৌঁছে গেল। ব্রিজের কাছে এসে সে একটা লোককে দেখতে পেল, সাইকেল নিয়ে লোকটা উল্টো দিকে আসছে। কাছে আসতে রজত লোকটাকে বলল, দাদা রমান মিয়ার গ্যারেজটা কত দূর? লোকটা সহমত নেশা করেছে, নেশাতুর গলায় সে বলল, ও তো ডাইনের রাস্তা ধরে সোজা চলে যান, পাই যাবেন। রজত লোকটাকে আর কিছু না বলে ডান দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটা কাঁচা রাস্তা, রাস্তার দুপাশে বড় বড় গাছ রয়েছে, কিন্তু হাওয়ার অভাবে গাছের পাতা নড়ছে না। গাছের জন্য চাঁদের আলো ঠিকঠাক ভাবে রাস্তায় পৌঁছাতে পারছে না, তাই কেমন যেন একটা আলো আধারী পরিবেশের সৃষ্টি হয়েছে। রজত তাই হাঁটার গতি কমিয়ে রাস্তার দিকে ভালো করে খেয়াল রেখে চলতে লাগলো। এই সময় রাস্তার সাপ বের হওয়া আশ্চর্য নয়। প্রায় আধা ঘন্টা হাঁটার পর দুপাশের গাছপালা কমে এলো। রজত তাকে দেখলো দুদিকে বড় বড় মাঠ। সে বুঝলো আর কিছু দূর এগুলি হয়তো বা গ্যারেজটা পাওয়া যাবে, তাই সে জোরে পা চালালো। কিছু দূর এগিয়ে রাস্তার ডান পাশের নারিকেল গাছ ঘেরা এক বিরাট দিঘি পড়ল। রূপালি চাঁদের আলোয় দিঘির জল পড়ে চিকচিক করছে। দিঘির উপর দিয়ে যেন নাম না জানা অনেক পাখি উড়ে যাচ্ছে। মৃদু ঠান্ডা বাতাস ভেসে আসছে দিঘির দিক থেকে, ঠিক যেন রূপকথার পড়া সেই দুধ সাগর। নচেত বরাবরই কল্পনা প্রবণ ছিল, একটু আধটু কবিতা লেখারও বাতিক আছে। ও তাই চলার গতি কমিয়ে হা করে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে লাগলো। দিঘিটা যেন শেষ হতেই চাইছে না। ক্রমেই দিঘিটা শেষ হলে সে ডান দিক থেকে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকালো এবং তাকাতেই বেশ খুশি হলো। এতক্ষণ ডান দিকে তাকিয়ে হাঁটার জন্য সে খেয়াল করেনি যে রাস্তার বাঁদিকে মাঠের মধ্যে একটা বেশি বড় ঘর রয়েছে। ঘরটিতে আলো জ্বলছে এবং মানুষের গলাও ভেসে আসছে। রজত আশেপাশে তাকিয়ে গ্যারেজের চিহ্ন খুঁজে পাকলো, কিন্তু কিছুই না পেয়ে হতাশ হয়ে এগুতে যাচ্ছিল। এমন সময় সুন্দর একটা সুঘ্রাণ যেন নাকে আসলো। হাঁটা থামিয়ে রজত প্রাণ ভরে সেই সুঘ্রাণটা নিল। গন্ধটা যেন নাক দিয়ে শরীর ঢুকে রজতের শরীর এবং মনকে আচ্ছন্ন করে দিল। মনে হলো আর এগিয়ে কি হবে, অনেক তো হলো, এবার ঘরে ঢুকে একটু বিশ্রাম নেওয়া যাক। জীবনের অনেকটা পথই তো একা চলতে হয়েছে, আর কত। পর মুহূর্তে রজত নিজের মনকে সংবরণ করার চেষ্টা করল। এটা কার বাড়ি সে জানে না। সে অজানা অচেনা একটা মানুষের বাড়িতে ঢুকে বিশ্রাম নেওয়াটা কতটুকু ঠিক হবে সেটাই চিন্তা করতে লাগলো। এক প্রকার জোর করে দুপায়ের সাহায্যে ক্লান্ত অবসান্ন দেহটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল রজত। কিন্তু এমন সময় ওই বাড়ি থেকে ভেসে এলো একটা সুমধুর সঙ্গীত। ভালো করে কান খাড়া করে রজত বুঝতে পারল কোন সুকণ্ঠী গায়িকা যেন অন্তরের অন্তঃস্থল থেকে আসা সকল ভালোবাসা অনুভূতিকে এক করে খেয়াল সঙ্গীত গাইছে। রজত আবার ক্লাসিক্যাল মিউজিক্যাল পরম ভক্ত। আধুনিক কালের ইয়ো ইয়ো মিশ্রিত এবং অধিক পাঞ্জাবি শব্দযুক্ত হিন্দি গান সে একেবারেই সহ্য করতে পারে না। ওই গানের সুরকে অবলম্বন করে মন্ত্রমুগ্ধের মতো সে বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়িটার সামনে অনেক গাছগাছালি রয়েছে, কোন রকম সেগুলো এড়িয়ে বাড়িটার সামনে এসে রজত দেখল সদর দরজা হাত করে খোলা এবং কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সে গান শুনতে লাগলো। ততক্ষণ একটা অন্য বান্দিশ শুরু হয়ে গেছে। নজর আর থাকতে না পেরে বাড়িটাতে মধ্যে পা দিল। সদর দরজার ভেতরে পা রাখতে তার সারা শরীর যেন কেঁপে উঠল, মাথাটা কেমন যেন ঘুরে উঠল। ধাপ করে সে ঘরের মেঝেতেই বসে পড়ল। তার কিছুক্ষণ পর রজতের আত্মা যেন তার জৈবিক দেহ ছেড়ে কোনো এক দূর মহাকালে দেশে পাড়ি দিয়েছিল। প্রায় মিনিট দশেক পর তার আত্মা আবার ফিরে এলো। চোখ খুলতে রজতের মনে হলো সে যেন তার ফ্ল্যাটের ছয় ভাই আটখানে শুয়ে আছে এবং স্বপ্ন দেখছে। স্বপ্নে যেমন চারপাশে পুরো পরিষ্কার দেখা যায় না, দুধের স্বরের মতো হালকা পাতলা আবরণ থাকে, ঠিক তেমনই একটা কুয়াশা পর্দা যেন চারিদিকে বিছিয়ে দিয়েছে। এমন সময় রজত শুনতে পেল একটা নূপুরের শব্দ সিঁড়ি দিয়ে নিচে নেমে এসছে। একটু এগিয়ে সিঁড়ির মুখটায় গিয়ে রজত দেখল একটা সুন্দরী মধ্যবয়স্ক নারী সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে তাকে হাসছে। এরপর সেই মহিলা হাত ছানি দিয়ে রজতকে উপরের দিকে আসতে বলল। রজত যেন তখন সব প্রতিরোধ ক্ষমতা হারিয়ে গেছে, সে যেন নিজের মধ্যে নেই, তাই সেই মহিলাকে অনুসরণ করে রজত তার উপরে উঠতে লাগলো। উপরে উঠে মহিলাটিকে আর দেখতে পেল না রজত। উপরে উঠে মনে হলো সব ঘরগুলোতে লোক রয়েছে, বিভিন্ন প্রকার হা হা হি হি শব্দ হচ্ছে তো হচ্ছে, কিন্তু প্রতিটা ঘরে বন্ধ। রজত বারান্দা ধরে ক্রমশ সামনের দিকে এগুতে থাকলো। কিছুদূর এগিয়ে সে আরেকটা সিঁড়ি দেখতে পেল। সিঁড়িটা ধরে সে নিচে নামতেই শুরু করলো। এদিকটা সম্ভবত বাড়ির পেছন দিক। সিঁড়ি দিয়ে নিচে নামতেই একটা বারান্দা পেরিয়ে সে বুঝতে পারল আসলে বাড়িটা দুমহল অর্থাৎ ওটা ছিল বাড়ির সামনের মহল। একটু এগিয়ে আরো একটা মহল রয়েছে, সে এখন দাঁড়িয়ে আছে দুই মহলের মাঝের বাগানে। বাগানটা খুব সুন্দর, চারিদিকে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল ফুটছে। বাগানের মাঝে একটা আছে ফুয়ারা, ফুয়ারাতে সুন্দর জল পড়ছে, আর সেই ফুয়ারার পাশে বসার জায়গায় বসে আছে একটা মেয়ে। রজত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, চাঁদের আলোয় মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই সামনের দিকে ভালো করে দেখার জন্য রজত তার দিকে এগুলো। বাগানের মধ্যে ছোট ছোট ঝোপের মধ্যে গাছ রয়েছে, সেগুলো পাশ কাটিয়ে রজত ফুয়ারার কাছে পৌঁছলো। কিন্তু পৌঁছে দেখলো সেখানে কেউ নেই। ইতিমধ্যে যেন সেই মেয়েটি উঠে কোন দিকে চলে গেছে, রজত একটু হতাশ হয়ে সেখানে বসে পড়ল। কতক্ষণ সেখানে বসেছিল রজতের মনে নেই, তাই সময় জ্ঞান এখন আর মনে পড়ছে না। একটু পরে তার নাকে একটা খুব সুন্দর সুঘ্রাণ আসলো, যেন কেউ কষা মাংস রান্না করেছে। গন্ধ শুকে রজতের জিভে যেন জল চলে আসলো, সে কখন ট্রেনের মধ্যে খেয়েছে আর পর আর খাওয়া হয়নি। রজত তাই সেখান থেকে উঠে গন্ধ অনুসরণ করতে করতে হাঁটতে লাগলো, ক্রমে সেই বাগানে পেরিয়ে বাড়ির অন্য মহলা এসে পৌঁছে গেল। এদিকে দরজাটা হুট করে খোলা, রজত কোনো কিছু না ভেবে দরজাতে বাড়ির ভেতরে প্রবেশ করল। এই বাড়িটা বিশাল বড়, বাড়ির ভেতরের বারান্দা হালকা নীলচে একটা আলো জ্বলছে। বাড়ির একতলা কোণের একটা ঘর রয়েছে এবং সেই ঘরের রান্নার গন্ধটা আসছে। বুঝতে পেরে রজত সেদিকে এগিয়ে গেল। বারান্দার শেষ প্রান্তে থাকা সেই রান্না ঘরটা সামনের দিকে গিয়ে দাঁড়ালো। ভেতরে উনুনের ওপরে কড়াই এবং খুন্তি রয়েছে, কিন্তু ভেতরে কেউ নেই। একবার সেই সুগন্ধ সৃষ্টিকারী রান্নাটার দিকে তাকালো রজত, এবং মনে হলো কড়াইয়ের মধ্যে থাকা জীবনটা যেন এখনো জীবন্ত। একবার যেন ঝাঁপিয়ে উঠল রজত সেদিকে যাওয়ার আগে ঘরের অন্য প্রান্ত থেকে একটা নূপুরের শব্দ ভেসে আসলো। রজত চমকে ফিরে তাকালো, দেখলো হিন্দুস্তানি রাজপোশাক পরিহিত এক নারী ঘরের অন্য প্রান্তের দরজা আঁকলে দাঁড়িয়ে আছে। বড় ঘোমটার জন্য তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ঘোমটার আড়াল থেকে তার লাল চোখগুলো যেন জ্বলতে দেখা গেল। এরপর সেই নারী আঙ্গুল দিয়ে তার সাথে সাথে আসার জন্য ইশারা করল। রজতের যাবতীয় বোধ বুদ্ধি হয়তো অনেক আগে লোপ পেয়েছে, তাই রজত অন্ধকারের মধ্যে সে নারী মূর্তিকে অনুসরণ করতে লাগলো। সে নারী মূর্তি প্রথমেই তাকে নিয়ে গেল বাড়ির একদম পেছনে। এদিকে একেবারেই ভাঙাচোরা, সেখানে একটা ছোট দরজা দিয়ে সে নারী মূর্তির পেছন পেছন বাড়ির বাইরে বেরোল রজত। এর মধ্যে সে দুবার হোঁচট খেয়েছে, পায়ের দু চারটা জায়গা ছড়ে গিয়েছে, কিন্তু রজতের তখন বাহ্য জ্ঞান লোপ পেয়েছে। তার আত্মা যেন এই নশ্বর শরীর অনেক আগেই ত্যাগ করেছে, তাই এই শরীরে কি হচ্ছে না তার কোনো জানার আগ্রহ নেই। কিন্তু রজত খেয়ালই করেনি, বাড়ির বাইরে বেরোতেই কয়েকটা ছায়া মূর্তি তিন দিক দিয়ে ঘিরে তার অন্য দিক দিয়ে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ছায়া মূর্তিগুলো নীরবে ওর দিকে সামনের দিকে গতিরোধ করে নিঃশব্দে হেঁটে চলেছে। রজতের দৃষ্টি কিন্তু শুধু সামনের দিকে সেই নারী মূর্তির প্রতি আবদ্ধ। কেউ যেন তার চোখগুলোকে জোর করে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বাধ্য করেছে। চাইলেও তার অন্যদিকে চোখ ফেরানো উপায় নেই। বাড়ির বাইরে সেই মুহূর্তে হাঁটার গতি বেড়ে গেল, ক্রমে সেই গতি উত্তরের বৃদ্ধি পেতে লাগলো। রজতকেও সেই গতির সঙ্গে সহ্য রেখে প্রথমে জোরে হাঁটতে এবং পরে ছুটতে লাগলো। সে মূর্তি মাঠ রাস্তার জমি দিয়ে একে বেঁকে ছুটে চলেছে, রজত তার পিছু পিছু চড়ছে। লক্ষ্য একটাই, যে কোনো ভাবে ওই নারীটা নাগাল পাওয়া। ক্রমে সে নারী মূর্তির ছোটার গতি এত বেড়ে গেল যে রজতের পক্ষে তাল মেলানো প্রায় অসম্ভব হয়ে উঠল। সারা শরীর তার ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ডটা প্রচন্ড জোরে জোরে লাফাচ্ছে। এভাবে চললে রজত হয়তো হার্টফেল হয়ে মারা যাবে, কিন্তু তাও সে থামতে পারছে না। একটা জোর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে তার শরীরে ঠান্ডা জলের স্পর্শ পেল। কোন রকম মাথা তুলতে তুলতে বুঝতে পারল সে কোন একটা জলাশয়ে এসে পড়েছে। সামনে তাকিয়ে দেখল সে বিরাট জলাশয়ের মাঝ বরাবর সে মূর্তিটি দাঁড়িয়ে আছে। আজীবন শহরের মানুষ হওয়ার রজত সাঁতার জানে না, তাও সেই মূর্তিটা লক্ষ্য করে অগ্রসর হতে লাগলো। জল ক্রমেই যেন বেড়ে যেতে লাগলো এবং তার কোমর অব্দি পৌঁছালো। ক্রমে জল যখন বেড়ে বুক পর্যন্ত উঠেছে এবং বুক থেকে যখন গলা অব্দি পৌঁছাবে, ঠিক তখন রজতের মনে এক অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হলো। ঠিক ভয়ের স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন মনের অবস্থা হয় ঠিক তেমন। কানের কাছে হঠাৎ একটা কাঠের ঘন্টা বা ঢাকের আওয়াজ মিশ্রিত একটা পুজোর আরতির মতো শব্দ শুনতে পেল। তারপর কাছে যেন দুটো শিয়াল একসাথে খুব জোরে ডেকে উঠল। রজতের সামনে সেই মূর্তিটা এখন আর নেই। কোন রকমে মুখ ঘুরে পেছন থেকে তাকাতে সে দুজন লোককে সেই জলাশয় ঘাটের কাছে দেখতে পেল। তারা যেন উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে কি সব বলছে। রজত শরীরের ও মনের সমস্ত শক্তি এক করে তার ক্লান্ত অবসন্ন শরীরটাকে টেনে নিয়ে চলল ঘাটের দিকে। যখন সে হাঁটু জল অব্দি পৌঁছেছে তখন সে আর এগুতে পারল না, ঝুপ করে জলের মধ্যে পড়ে গেল। পরদিন সকালে রজত চোখ খুলে দেখল সে একটা অচেনা জায়গায় শুয়ে আছে। বিছানা থেকে ওঠার চেষ্টা করে বুঝতে পারল শরীরটা তার প্রচন্ড দুর্বল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একবার ভালো করে চারদিকটা চোখ বুলিয়ে বুঝল এটা কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র জাতীয় জায়গা। রজত কিছুতেই বুঝতে পারল না যে সে এখানে এল কি করে। শুয়ে শুয়ে কাল রাতের ঘটনাগুলো ভাবার চেষ্টা করতে লাগলো রজত। এমন সময় একজন নার্স ঘরে ঢুকলেন। হাতের ইশারায় রজত জল খেতে চাইলে তিনি সাথে সাথে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসলেন। ডাক্তার বাবু এসে রজতের নাড়ি পরীক্ষা করে তাকে জল খেতে দিল এবং শুয়ে থাকতে নির্দেশ দিলেন। প্রায় ঘণ্টাখানেক পর এক মুসলিম ভদ্রলোক রজতের ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন,
কি দাদা এখন কেমন আছেন?
উত্তরে রজত জানালো সে ভালো আছে, কিন্তু এটা কোন জায়গা বা সে এখানে কিভাবে এসেছে সে জানতে চান। সে ভদ্রলোক তখন অবাক হয়ে তার দিকে বললেন,
এটা পাঁচমারি স্বাস্থ্য কেন্দ্র, আর কাল রাতের কথা কিছুই মনে নেই আপনার?
রজত ঘাড় নেড়ে বোঝালো যে তার মনে নেই। তখন সেই ভদ্রলোক বলল,
আচ্ছা আপনি সুস্থ হন, তারপর এসে সব আলোচনা হবে। আমার নাম শেখ মুস্তফা রহমান, আপনি কে, কোথায় থাকেন, এখানে কোথায় এসেছেন?
রজত তখন তার নাম, মামার নাম এবং মামা বাড়ির ঠিকানা বলল। শুনে সেই রহমান মিয়া বলল,
আচ্ছা,
এতটুকু বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপরে নার্স কিছু খাবার নিয়ে ঢুকল পেছনে রহমান মিয়া। ঘরে ঢুকে তিনি বললেন,
আপনি খাবারটা খেয়ে নিন, আমি ডাক্তার বাবুর সাথে কথা বললাম, আপনাকে বিকেলে ছেড়ে দিবে, আপনাকে আমি নিজ গাড়ি করে আপনার মামা বাড়ি পৌঁছে দেবো। আপনার ফোনটা জলে ভিজে গেছে, আমার ফোনটা থেকে কি কাউকে ফোন করবেন, নাম্বার মনে আছে কারো?
রজত মাথা নেড়ে না বলল। তখন রহমান মিয়া ঘর থেকে বেরিয়ে গেলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সুস্থ লাগলো রজতের, কিন্তু তখনও তার ভালো করে হাঁটার ক্ষমতা যেন ছিল না। দুপায়ে কোমরে অসহ্য যন্ত্রণা, গোটা গায়ে মনে হচ্ছিল কেউ যেন লাঠি পেটা করেছে। বিকেলে বেশ কিছু ওষুধ সহ রহমান মিয়া রজতকে মামা বাড়ি পৌঁছে দিল। মামা বাড়ি পৌঁছানো মাত্র প্রায় সবাই হৈ হৈ করে উঠল। বড় মামা বেরিয়ে এসে রজতকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেলেন। তখন রহমান মিয়া তাদেরকে আশ্বাস দিয়ে ডাক্তার বাবুর ফোনে কথা বলিয়ে দেন এবং ওষুধগুলো বড় মামার হাতে ধরিয়ে দিলেন। প্রায় দুদিন বিশ্রাম, ভালো খাওয়া দাওয়া এবং ওষুধ খাওয়ার পর রজত অনেকটাই সুস্থ। বিকেলে তার বড় মামা রহমান মিয়াকে ঘরে নিয়ে এলেন। ইতিমধ্যে ডাক্তার বাবুকে গতকাল নিয়ে আসা হয়েছিল, তিনি সব দেখে আগামীকাল রজতকে কলকাতা যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে গাড়িতে যেতে হবে আর এখন এক সপ্তাহ ফুল রেস্টে থাকতে হবে। রজত ইতিমধ্যে অফিসের ফোন করে অসুস্থতার খবর জানিয়েছে, বাড়িতে মাকে ফোন করে কিছুটা বলেছে, মা তো কেঁদেই অস্থির। রজতকে কেন সে সেদিন জোর করে মা বাড়িতে যেতে বলেছিল সে নিয়ে অনুশোচনা করছে বারবার। বিকেল রহমান মিয়া, রজত এবং বাড়ির সবাই একসাথে উঠোনে বসেছিল। কাল রহমান মিয়ার গাড়িতে রজত কলকাতা যাবে, সেদিনের জন্য রহমান মিয়া একটা টাকাও নেননি। বড় মামার টাকার কথা বলতে তিনি শুধু মৃদু হেসে বলেছিলেন,
আপনার ভাগ্নে মানে আমাদের ভাগ্নে, কতদিন পর গ্রামে এসেছিল ছেলেটা, এত বড় বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে পেরেছি এটাই অনেক, এটার জন্য আমি কেন টাকা নিব না দাদা, আল্লাহর দোহায় লাগে এখনো অতটা খারাপ দিন আসে নাই, ঠিক আছে।
আজ তাই সেদিন উঠোনে বসে বসে চা খেতে খেতে রহমান মিয়া রজতকে উদ্দেশ্য করে বলল,
সেদিন কি হয়েছিল তোমার কিছুই মনে নেই?
রজত উত্তরে বলল, আমার শুধু এতটুকু মনে আছে একটা বড় দিঘি পার হওয়ার পর আমি একটা বাড়ি থেকে খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম আর বাড়িটার দিকে ঢুকলাম, কিন্তু তারপর স্মৃতি সব অন্ধকার, কিছুই মনে করতে পারছি না। তখন রহমান মিয়া বলল,
সেদিন মধ্যরাতে আমার গ্যারেজের কর্মচারী এসে বলল, মাঠের দিকে একটা কেমন ধূপধাপ শব্দ আসছে। শুনে আমি আর বাইরে এসে দেখলাম তুমি মাঠের মতো অন্ধকারের মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। প্রথমে আমাদের বুঝতে পারিনি ব্যাপারটা, কিন্তু তারপর যখন দেখলাম তুমি কাঠ দিকের একদিকে ছুটে গিয়ে ডিগিতে ঝাঁপ দিতে যাচ্ছ, ঠিক তখনই বুঝলাম তোমায় ভুলোই ধরেছে ভুলোই। আমার কর্মচারী তোমাকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম তাতে কোনো লাভ নেই, ভুলোই যাকে ধরেছে সারা পৃথিবী তখন তার অন্ধকার। রজত অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে ভুলো আবার কি জিনিস, ভুলো আবার ধরে নাকি? রহমান মিয়া একটু হেসে চাটা শেষ করে বললেন, তোমরা শহরের ছেলে, ভুলোর ব্যাপারে তাই তোমাদের জানা সম্ভব না। ভুলো ভুলিয়ে দেয় মানুষকে, ভুলে তার খপ্পরে ফেলে, তারপর তাকে ছুটিয়ে ছুটিয়ে ক্লান্ত করে শেষে জলে ডুবিয়ে একটা জায়গায় নিয়ে এসে মেরে ফেলে। আসলে সব ওই বাড়িটারই দোষ, আগে অনেক রকম ভাবে এরকম হয়েছে, আর রাত বিরাতে ওই রাস্তা দিয়ে কেউ যায় না, এজন্য আমরাও যাই না। তুমি নেহায় কপালের জোরে বেঁচে গেছো। বড় মামা পাশ থেকে এসে বললেন, হ্যাঁ সবই ঠাকুরের কৃপা। ওই দিন আমাদের গ্রামের মন্দিরের রক্ষাকালী পূজা হচ্ছিল, মা রক্ষা করেছেন রজতকে। এতটুকু বলে কপালের হাত টাকালেন মামা। রজত তখন জানতে চাইল, কিন্তু রহমান মামা ওই বাড়িতে কি আছে? একটু চুপ থেকে রহমান মিয়া বললেন,
সে অনেকদিন আগের কথা, আমি অবশ্য লোক মুখে পুরো ঘটনাটা শুনেছিলাম। প্রায় 200 বছর আগে মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী ওই বাড়িটা বানান, আর তিনি ওখানকার সবাই প্রায় কিনেছিলেন, এমনকি দিঘির ওইটাও ওনার তৈরি। ওই বিরাট বাড়িতে প্রায় 100 জন মানুষ বসবাস করত, কিন্তু যা জানা যায় এই বাবুটার সব ব্যবসা ছিল চোরাই ব্যবসা। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বিভিন্ন নিষিদ্ধ জিনিস গোপন সাপ্লাই করতেন, এর মধ্যে বিভিন্ন গোপন জিনিসের মধ্যে সাহেবদের মনোরঞ্জনের জন্য যুবতী মেয়ে এবং পরিযায়ী শ্রমিক স্বাস্থ্যবান যুবক অন্যতম ব্যবসা ছিল। আর শোনা যায় তখনকার স্বাধীনতা সংগ্রামের এই খবর জানতে পেরে একদিন রাতে কলকাতা থেকে ফেরার সময় তার গাড়িতে বোম ফেলে তাকে হত্যা করে। তিনি মারা যাওয়ার পর ওই বাড়ির লোকেরা এক অন্য ধান্দা শুরু করে। ওই বাড়িতে সুন্দরী গায়িকাদের মধ্যে মজলিস বসিয়ে চরের বহু দুশ্চিত্র বড় লোকদের ডেকে তাদের নেশা করিয়ে সব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসত। পথ চলতি মানুষকে এভাবে লুট করা হয়েছে, এদের অনেকে খুন করে ওই দিঘিতে পোতা হচ্ছে, তাই তো দিঘিটার নাম কাটা দিঘি। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। শেষে একদিন এক ইংরেজকে লুট করে মেরে ফেলার দায়ে তৎকালীন ব্রিটিশ সরকারের কানে খবরটা পৌঁছে যায়। তারা তখন পুলিশ বাহিনী নিয়ে এসে ওই বাড়িতে সবাইকে আটক করে এবং আগুনে পুড়িয়ে দেন। প্রায় 70-80 জন সেদিন পুড়ে মারা যায়। যারা কোন রকম পালানোর চেষ্টা করেছিল তারা মাঠে গুলি খেয়ে মরে। আশেপাশে গ্রামের মানুষ এবং স্বাধীনতা সংগ্রামীর দল বল সব যেন চুপ করেছিল, কারণ তাদের বাড়ির অনেক ছেলে মেয়েও এদের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে পথ চলতে অনেক মানুষ আপনার মতো ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভুলোর খপ্পরে পড়ে। সবাইকে ওই কাঁটা দিঘির জলে ডুবিয়ে মারত বুঝো। পরদিন সকালে কাঁট দিঘির জলে তাদের লাশ ভেসে উঠত। ধীরে ধীরে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই কেউ অন্ধকারে আর রাস্তা যেত না। শেষ 50 বছরে বোধ হয় তুমি এই প্রথম যে ভুলোর খপ্পরে বললে। বড় মামা তখন বললেন, তাই হবে, আমিও একটা গল্প শুনেছিলাম, হালকা শুনেছি, কিন্তু কারো আক্রান্ত হবার ঘটনা শুনিনি। আপনার ওকে জল থেকে তুলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন, তাই না হলে যে কি হতো? রহমান মিয়া একটু মৃত ভেসে উঠলেন। পর তিনি সকালে গাড়ি করে কলকাতা ফেরার সময় রজত ওই ভাঙা চোরা আগুন পোড়া বাড়িটাকে দেখে একবার শিউরে উঠে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল, আর মনে মনে প্রতিজ্ঞা করল বাড়ি ফিরে সবার আগে এই ফোনটা সারতে দিয়ে আর একটা ফোন কিনবে, দুটো ফোন ছাড়া আর কোথাও যাওয়া যাবে না রজতের। জেফ্রি ভাই, এই ছিল আমার প্রথম গল্প, আশা করছি গল্পটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছি। আমি অলওয়েজ চাই প্রেতে দারুণ দারুণ সব গল্প আপনি নিয়ে আসেন, এবং গল্পগুলো খুব সুন্দর এবং ইন্টারেস্টিং সব গল্প হোক। আমি সবসময় ইন্টারেস্টিং গল্প পছন্দ করি, তাই আপনাকে ইন্টারেস্টিং হরর স্টোরি পাঠিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন।
থ্যাংক ইউ সো মাচ আমাদের ফিরোজ ভাই। এবং ফিরোজ ভাইয়ের আসলে তুলনা হয় না, আমি যদি বলি তিনি প্রতি সপ্তাহের এই দিনটা আমি তাকে বলে রেখেছি, ভাই আমাকে কিন্তু জর্জেস্ট্রি কানেক্ট করে পাঠাবেন। এবং হাউ মাচ সিনসিয়ার হি ইজ অ্যামেজিং যে তিনি আমার জন্য ঘটনা সব সময় কালেক্ট করে পাঠিয়ে দেন, আলহামদুলিল্লাহ। কি যে আনন্দ লাগে যখন আমি ফিরোজ ভাইয়ের ঘটনাগুলো পাই, মাশাআল্লাহ মনটা জড়িয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই ফর দিস অ্যামেজিং স্টোরি। এবং আশা করছি শুধু আমার কাছে না, সবার কাছে বেশ ভালো লেগেছে। আর ভালো লাগলে মূলত কষ্টটা সার্থক হবে। আজকে আমি আবারও বলছি, আজকে আমি অত্যন্ত দুঃখিত, বিকজ আমার পিসি ক্র্যাশ করেছে, গতকাল রাতে ক্র্যাশ করেছে, কিছু সাউন্ড এফেক্ট চলে গেছে, নাহলে হয়তো আজকে আমি শেয়ার করে দিতাম আমাদের অবিনাশ মুখার্জির স্টোরি। শুধু মানে পিসি ক্র্যাশ করেনি, আমার হার্ড ডিস্কে মানে যেটা বলো হার্ড ডিস্কে অনেক ফাইল মিসিং হয়ে গেছে। এখন একটু সময় দিতাম আপনাদেরকে, কিছু করার নেই। আমি প্রথমে বলে দিয়েছি আন্তরিকভাবে দুঃখিত, এটা এটা এর আগে একবার হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রায় 3-4 মাস আগে সেম জিনিসটা হয়েছিল। আমি অবিনাশ মুখার্জির স্টোরি যখন আমি মানে রেডি করছিলাম তখন এই ঘটনাটা ঘটে গেছে, মানে সাউন্ড চলে গেছে, সাউন্ডের যতগুলো সাউন্ড এফেক্ট দেখবেন যে আপনার অবিনাশ মুখার্জির অনেক সাউন্ড এফেক্ট থাকে, অনেক মিউজিক ডিজাইন থাকে, সাউন্ড ডিজাইন থাকে, এক্সাম্পল ছাড়া কিন্তু আবার অবিনাশ মুখার্জি শুনে আর মজা পাবেন না। সো দ্যাটস এ রেকর্ডিং তো হয়ে গেছে, কিন্তু ওটা আমি মানে মিক্সিং করে যে আপনাকে দিব সেটা পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমার কাছে অলরেডি স্টোরি ইজ অলরেডি একদম পুরোপুরি রেকর্ডিং করা হচ্ছে, জাস্ট মিউজিকগুলো বসিয়ে আপনাদের কাছে পাঠাবো এই আর কি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি আবারও বলে দিলাম এই জন্য যে আপনাদের যাতে মনের ভিতরে কোনো কষ্ট না থাকে আজকে অবিনাশ মুখার্জির স্টোরি নিয়ে। সো এনিওয়েজ আমরা চলে যাবো পরবর্তী গল্পে, এবং পরবর্তী গল্পটা আমাদের ফিরোজ ভাই আমাদেরকে পাঠিয়েছেন। হি ইজ ডেডিকেটিং হিজ স্টোরি টু প্রেত। ইনশাআল্লাহ দারুণ রকম কিছু অপেক্ষা করছে, চলে যাই পরবর্তী গল্পে। যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীর সবার সাথে শেয়ার করতে চাই, যা আমার ফুফাতো বোনের বিয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, আর আমাদের পরিবারের লোকজন সহ আত্মীয়রা সবাই ঘটনাটার সাক্ষী রয়েছে। সেটা আমার জীবনে এক ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম ছিল। এই কাহিনীটা আমি অনেক প্ল্যাটফর্মে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, দুর্ভাগ্যজনকভাবে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, আজ আপনাকে আমি শেয়ার করে দিলাম, আশা করছি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান আজ আবারও আরেকটি কাহিনী নিয়ে আসলাম এই ভাইয়ের কাছ থেকে। এই ভাই আমাকে যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছে আমি ঠিক তার ভাষায় লিখে পাঠাচ্ছি। আমি এখন ঘটনায় যাচ্ছি। তিনি লিখেছেন, আমি মোহাম্মদ হাফিজ সরকার, এখন আলিম পরীক্ষার্থী, বাড়ি সিরাজগঞ্জের কোন এক গ্রামে। ঘটনাটি ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার 6টা কাকা আর 3টা ফুপু, বড় ফুপু মারা গেছে সে অনেক বছর আগে। সে ফুপু ছিল 2 মেয়ে, যার মধ্যে ছোট মেয়ে অর্থাৎ আমার ফুপাতো বোনের বিয়ে ছিল সেই বছরে। আমার পরিবারের প্রায় সবাই সেখানে গিয়েছিল, আমার সব কাকা গিয়েছিল। আগে জানিয়ে রাখা ভালো, আমার শেষ কাকা মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার একটু কবিরাজ টাইপের লোক ছিল। যাই হোক, সেদিন আমি যাই না, প্রথমে যেতে না চাইলেও পরে যাওয়া হয়। বিয়ের দিন ছিল শুক্রবার, বাড়িটা ছিল অনেকটা হন্টেড টাইপের বাড়ি। বাড়িটা বর্ণনা না দিলেই নয়, বাড়িটার পাশে একটা বড় পিকু আর একটা বাঁশ ঝাড় ছিল, আর এক পাশে ধানের খেত ছিল। বিয়ের 3 দিন কেটে গেল সমস্যা ছাড়াই। বিয়েতে যেসব উৎসাহী বেঁচেছিল তার সবাই একটা পাত্রে করে নিয়ে ফেলা হলো ওই বাঁশ ঝাড়ের উপরে। পরদিন আমার ছোট কাকা টয়লেটে যান। কাকা টয়লেটের ভেতরে যাওয়ার পর কিছু সময় পর লক্ষ্য করেন, কে যেন টয়লেটের দরজাটা লাগিয়ে দিল বাইরে থেকে। আগে জানিয়ে রাখা ভালো, টয়লেটটা ছিল টিনের ঘরের। এরপরে কাকা কিছুটা ভয় পান, কারণ তার জানা ছিল বাড়িটা খুব একটা ভালো না। এরপর তিনি তার বউকে ডাকতে থাকেন, কিন্তু কে যেন তার আওয়াজকে আটকে দেয়। এরপর তিনি দরজায় আঘাত করলেন, জোরের শব্দ করে, তারপর তার বউ দরজা খুলে দেয়। কাকা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলা? তখন সে বলল, আমি তো কিছু শুনিনি, হঠাৎ শুনলাম তাই চলে আসলাম। সেদিন আর কিছু হয়নি। পরদিন ফিরুনি দিন আমরা সবাই যাই আমার ফুফাতো বোনকে আনতে, এবং আনতে আসার পর মূলত আসল কাহিনীটা শুরু হয়। প্রথমে আমার ফুফাতো ভাই, যার বয়স ছিল মাত্র 10 বছর, সে হারিয়ে যায়। আমরা খুঁজতে থাকি কিন্তু কোথাও তাকে খুঁজে পাই না। আমরা মনে করি বাড়ি চলে গেছে হয়তোবা, কিন্তু খোঁজ নিয়ে দেখি সেখানেও নেই। আমি আর আমার কাকা, সে ছিল 4 নম্বর, আমরা দুজন খুঁজতে যাই। আমরা খুঁজতে খুঁজতে একটা পুকুরের সামনে যাই, যার সম্পর্কে না বললেই নয়, যার অনেক কাহিনী আছে। যেমন এই পুকুর অনেক গরু মহিষকে রীতিমতো ডুবিয়ে ফেলেছিল, এমনও অনেক ঘটনা আছে। এমনকি একজন লোক ঠিক দুপুর বেলায় যাচ্ছিল, তার মধ্যে এমন লাশ পাওয়া যায় ওই পুকুরে। আমরা সেখানেও খুঁজি কিন্তু পাই না। এরপর আমরা বাড়িতে আসি। একটু পর যখন আমরা সবাই চিন্তায় ছিলাম, তখন আমার সেই ফুফাতো ভাই চোখ মুছতে মুছতে উঠে আসে। সেই বাস ছাড় হতে আমরা অবাক হই আর জিজ্ঞেস করি কি হয়েছে, সে কোথায় গিয়েছিল। সে তখন বলে, আমি যখন ঘরের মধ্যে যাই তখন একটা সাদা কাপড় পরা বুড়ি আসে এবং সে আমার কাছে এসে বলে, আমি তোমাকে না নিয়ে যাবো না। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আমরা ভাইটাকে একটু বকাচকা করি। এরপর আমরা সেই কবিরাজ টাইপের শহীদুল কাকার স্ত্রী যান, তিনি যা দেখেছিলেন তাও দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ধান ক্ষেত হতে শুকুরের মতো কিছু আজব প্রাণী তার দিকে উঠে আসছে। কারণ কোনো বিপদস দেখতে ছিল সে প্রাণীগুলো, এবং সে প্রচুর চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। আমার কাকা তাকে ঝাড়ফুঁক করে দেয়। এরপর আমার ছোট ফুপুর সেদিকে চলে যান আর বলেন, ওই দিকে কই, কিছুই তো আর নেই। এরপর আমার ফুপু দেখে একটা বিট খুঁটে দেখতে লোক আমার ফুপুকে ফুপুর দিকে কাফনের কাপড় ছুড়ে মারে আর ভয় দেখায়। ফুপু চিৎকার করে জ্ঞান হারায়। এরপর তাকেও সেই কবিরাজ কাকা ঝেড়ে দেয়। আর আমার ফুপু তখন তার পায়ের সব শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন। আমার কাকা নানাভাবে তাকে ঝাড়ফুঁক করে দিতে থাকেন। এরপর আমার সেই ফুপাতো বোন বাস ছাড়ের থেকে চলে যায় আর বলে, আমরা কি ক্ষতি করেছি, আমরা কি বাড়ির খাজনা দিইনি, তোরা তোদের জায়গায় থাক, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দিস। তারপর সে কিছুটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তার ঠিক সেই সময় আমার কাছে থাকা ফুফাতো ভাইটা অনেকটা শক্ত হয়ে আমার কাছে আসে এবং ছুটে যায় আর আমার সেই শহীদুল কাকার গলাটা টিপে ধরে আর বলে, সলা তোর জন্য আমি কিছু করতে পারছি না, তুই না থাকলে আমি সেটা তো খেয়ে ফেলতাম। এরপর অনেক জোড়াজুড়ি করে এবং অনেক জোড়াজুড়ি থামায়। এরপর ঝাড়া দেওয়া হয় আর সে থেমে যায়। তারপর আমি আমার চাচাতো ভাই আর আমার এক চাচি ছিলাম এক ঘরে, রীতিমতো ভয় কাঁপছিলাম। চাচি আমার ভাইকে জড়িয়ে ধরে কাঁপছিল। ঠিক সেই সময় আমার চাচাতো ভাই গলা টিপে ধরে এবং সে ভয়ঙ্কর অতিরিক্ত জিন দ্বারা পজেস্ট হয়ে যায়। এর মধ্যে প্রায় 7 জন আক্রান্ত হয়। আমার কাকু একা পারছিল না, তাই কবিরাজ ডেকে পাঠায়, কিন্তু কবিরাজ আর আসে না। বলে শনিবার আজ আসতে পারবে না। ইতিমধ্যে একজন বলে যে বাড়ি থেকে সবাই যেন আমরা বের হয়ে যাই। এর মধ্যে আমার দাদি আক্রান্ত হয় আর বলে, তোরা পুকুরের কাছে ফুসকি দিয়ে আমারও খুঁজছিস, আমি কিছুই নেই এবং বাঁচে গেছিস। এভাবে বলে অনেক পোলাপ পুকতে থাকে। পরদিন একটা মাছ কিনে আনে, সেটা দুজনের মাছ কাটতে বসে এবং তারা লক্ষ্য করে মাছের মাথা নেই। আমার বড় দুলা ভাই ছিল রাগান্বিত, সে তখন বলে, কোন শালা নিল আর বার ছাড়ের দিকে আয়, আর তাকে কে যেন চড় মারে। সে ভয় পেলে সেখান থেকে চলে আসে আর তার মাথা একটু ভার হয়ে যায়। আমি বাড়ি চলে আসি এবং পরদিন আমার খবর আসে সেই দুলাভাই কেমন যেন করছে এবং কবিরাজের কাছে যায় এবং ট্রিটমেন্ট করে, কিন্তু কোনো কাজ হয় না। কাকা বাড়ি আসতে চায় কিন্তু দুলাভাই বলে, মামা যান না, বলতে বলতে কান্না করে দেয়। কিন্তু কাকা যখন চলে আসতে চাচ্ছিল তখন সে বলে, যাব পরে যাব। কাকা তখন রাগ হয় আর বলে, যাচ্ছি তো যা। সে আর কিছু বলে না এবং কাকা চলে আসে। এর কিছুদিন পর আমার ফুফা নামাজ পড়ছিল, হঠাৎ করে আমার ফুফাতো ভাইয়ের জ্ঞান হারিয়েছিল। এরপর তাকে মাটির সাথে ডিপ খাওয়ানো হলো, এরপর তাকে ডিপেন্ড করানো হলো এবং অনেক কবিরাজ আসে, কেউ কিছু করতে পারে না। হঠাৎ কবিরাজ আসে যে কিনা জিন দিয়ে সব কাজ করে, তাকে ঠিক করানো হয়। সে বলে, এখানে নাকি 9টি খারাপ জিন আছে আর এগুলোকে পাশের বাড়ি হতেই বিমুখ করে দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বানানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ঘটনাটি 100% সত্যি। হাফিজ সরকার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ধন্যবাদ, বাট ঘটনাটা আমি আমি অনেক জায়গায় বুঝতে পারিনি সত্যি কথা। ফিরোজ ভাই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, বাট আমি ঘটনাটি পড়তে গিয়ে অনেক সমস্যা হয়েছে, অনেক দাড়ি কমায় বলছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক চলিত ভাষা, মানে যেরকম আঞ্চলিক ভাষা ইউজ করা হয়েছে, আমি মোটামুটি অনেক জায়গায় আটকে গেছি। মানে আন্তরিকভাবে দুঃখিত আপনার স্টোরিটা আসলে, আমি যেটা বলবো যে পড়তে গিয়ে অনেক সমস্যা হয়েছে। এনিওয়েজ তারপরে শেয়ার করে দিয়েছি, যেহেতু ফিরোজ ভাই পাঠিয়েছে, ফিরোজ ভাই আপনার কাছে কালেক্ট করে পাঠিয়েছে, উনি তার মানে এডিট করেনি, সো সেটা পাঠিয়ে দিয়েছে। ভয়াবহ অবস্থা ছিল বলতে হবে, মানে স্টোরিটা, এবং তারপরেও মোটামুটি পড়ে ফেলেছে যে একটা জিনের একটা জায়গা ছিল, জিনের ওই বাড়িতে যারা যারা থাকছে সবাই পজিটিভ হয়েছে মোটামুটি, এরকম একটা স্টোরি ছিল ব্যাপারটা। মানে আস্তে আস্তে সবাইকে পজিটিভ করে, প্রথমে জামাইকে, তারপর বউকে, তারপর দাদিকে, এইভাবে একটা একটা করে সবাই পজিটিভ হওয়া শুরু করে ওই বাড়ির। দ্যাট ইজ ইউনিক স্টোরি, বাট স্টোরিটা সুন্দর করে লিখলে হয়তো বেশি সুন্দর হতো, বাট আমি অনেক জায়গায় আটকে গেছি, অনেক জায়গায় বুঝতেই পারিনি, তারপরেও বুঝে বুঝে পড়ে ফেলেছি। ধন্যবাদ আপনাকে, আশা করছি এরকম স্টোরি আমাকে না পাঠিয়ে একটু সুন্দর করে গুছিয়ে স্টোরি পাঠানোর চেষ্টা করবেন, এতে করে আমারও পড়তে অনেক আনন্দ লাগে এবং আপনাদেরকেও পড়ে শোনা নিতে অনেক ভালো লাগে। এবং আপনারা যারা যারা স্টোরি রাখেন তারা তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুব বেশি দরকার আসলে আমি মনে করি। সো এই ছিল আজকের ঘটনা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আর দেরি না করে ঘটনা কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি এখন কমেন্ট সেকশনে চলে যাব এবং আপনাদের সাথে কিন্তু কম কমেন্ট আদান প্রদান করবো, কিছু কমেন্ট আপনাদের কাছ থেকে পড়বো, আশা করছি দারুণ কিছু ভালো লাগবে, মানে বেশ ভালোই লাগবে আপনাদের কাছে। এবং আগে থেকে বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আমি আসলে আজকেও দিতে পারলাম না অবিনাশ মুখার্জির স্টোরি, বিকজ সাউন্ড ফাইলগুলো অনেক সমস্যা হয়েছে, আগেও সাউন্ড ফাইল নিয়ে এরকম সমস্যা হয়েছিল, আজকেও প্রবলেম হলো, কি জানি তো হয়ে গেছে। আমি আসলে অবিনাশ মুখার্জির স্টোরি যখন নিয়েই কাজ করছি তখন এরকম কেন হচ্ছে আমি জানি না, আসলে আমি আসলে খুব বিব্রত এই জন্য। সো এনিওয়েজ আমি আর কি করবো, এই জন্য আমাকে স্টোরি দিয়ে চ্যালেঞ্জ দিতে হচ্ছে আজকে, বাট অবিনাশ মুখার্জি থাকলে মনে হয় আর একটু বেশি বেশি অন্যরকম সুন্দর হয়ে যেত, বিকজ মানে প্রাণ বলা যেতে পারে, প্রেতের প্রাণ হচ্ছে অবিনাশ মুখার্জি, এটা শুনলে একটা একটা মনে হয় যে না একটা হরর স্টোরি শুনছি, এরকমই দরকার শোনাটা, খারাপ লাগছে আসলে আমার নিজেরই মনটা কান্না কান্না লাগছে যে আমি স্টোরিটা শেয়ার করতে পারলাম না। এবং আমি আপনাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনারা অবশ্যই শুনবেন, যেহেতু রেকর্ড হয়ে আছে, এবং যেহেতু রেকর্ড হয়ে আছে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো, এটা কোনো মিস নেই। আমি সাউন্ড ফাইলগুলো অবশ্যই ডাউনলোড করা আবার শুরু করেছি, বিকজ আমার যেটা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়েছে আমার কম্পিউটারটা এবং ক্র্যাশ করেছে, এর আগেও হয়েছে, এটা নতুন না, এর আগেও দুইবার হয়েছে, গত ছ মাস আগে একবার হয়েছে, তার আগে একবার হয়েছে, এরকম খুব প্রবলেম হচ্ছে। এনিওয়েজ আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কমেন্ট সেকশনে চলে যাব, আর আশা করছি কমেন্টে আপনাদের কিছু গল্প না বলি নয় কিছু কথা বলবো, আপনাদের সাথে ঘটনা শেয়ার করবো, আদান প্রদান করবো, তাহলে বোধ হয় দারুণ কিছু হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি আর দেরি করবো না, সরাসরি কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি, তিনি লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম জসু ভাই, আমি রহিম শেখ বলছি ঢাকার ধানমন্ডি থেকে। আজ প্রেত পডকাস্টের জন্য একটি গল্প কালেক্ট করে পাঠিয়ে দিলাম, গল্পটির নাম মধ্যরাতের ভয়। শুরু করছি গল্প। ঘড়িতে রাত তখন 9টা বাজে, আকাশে চাঁদ উঠেছে, আহা, গ্রামের বাড়ির উঠোনে বসে চাঁদ দি রাতের সময় একসাথে পার্টিতে বসে আছে, গল্প কুচু বেশ ভালো লাগে, সবাই মিলে পার্টিতে বসে বসে গল্প করছি, আমি আন্টি ও মা, পাশের বাড়ির আন্টি এবং চাষা তো বোনেরা, তখন আমার বয়স কতই বা হবে, সবে তো চতুর্থ শ্রেণীতে পড়ি, রাতের বেলা সবাই একসাথে বসে আছি, আমি সবার মাঝখানে বসে কিছুটা ভয়ও লাগে, সবার গল্প শুনি, আশেপাশে গাছের একটু নড়াচড়াতে ভয় পেয়ে যায়, কি নড়ছে গাছ, এটা নিশ্চয়ই কোনো পাখি হবে, নয়তো আবার কি, মনের মধ্যে একটু ভয় কাজ করে, সবার মাঝখানে বসে আছে তো ভয় একটু কমই লাগছিল। কিছুদিন পরে বর্ষাকাল, তখন সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, দুদিন আগে আমি সন্ধ্যার পর ঘাটে শুয়ে আছি, মা দরজার কাছে এসে বলল, আসিফাত একটু দেখে যা তো বাবা, একটু পর আমি খাট থেকে উঠে পড়ি, মাকে খুঁজতে থাকি, দেখি মা রান্না করে রান্না করছে। আমি মাকে জিজ্ঞেস করি, মা তুমি তখন আমাকে ডেকেছিলে কেন? মা তখন বলল, কই না তো, আমি তো তোকে ডাকিনি। আমি অবাক হয়ে যাই, তাহলে কিছুক্ষণ আগে আমাকে কে ডাকলো? মনে মনে একটা কথা ভাবতে থাকি। একদিন রাতের বেলা আমি মার সাথে ওয়াশরুমে যাবার জন্য বের হই। ওয়াশরুমটি আমাদের থাকার ঘরের চেয়ে একটু দূরে ছিল, পুকুর পাড়ের কাছে। আমি মার সাথে হাঁটছি, হঠাৎ দেখি পুকুরের পানিতে কি যেন সামনে সাঁতরাচ্ছে। এটা দেখে আমি পুকুরের পানিতে ভালো করে খেয়াল করে দেখি, একটা বাচ্চা, ছোট বাচ্চা মাঝ রাতে এই পুকুরের পানিতে সাঁতরাচ্ছে। এটা আমি দেখে প্রচন্ড ভয় পাই, মাকে বললাম। মা বলল, এটা একটা হাঁস, রাতের বেলার হাঁস, এগুলো রাতে অন্য জায়গা থেকে উড়ে আসে, পুকুরে মাছ খায়। আমি মায়ের কথাটি বিশ্বাস করিনি, কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম একটা বাচ্চা পুকুরের পানিতে সাঁতার কাটছে। আমি যেতে ভয় পাই না, তাই মা বলল সেটা হাঁসে সাঁতরাচ্ছে। তখন তাড়াতাড়ি সেখান থেকে আমি রুমে চলে আসি। রুমে এসেই আমি শুনি পুরো পুকুর জুড়ে কি যেন সাঁতার কাটছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত হতে থাকে। এই বৃষ্টির মধ্যে আমার কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি কাঁথাটা ভালোভাবে গায়ে জড়িয়ে শুয়ে পড়ি। রাতে গভীর অন্ধকারে মগ্ন হয়ে যায় আমি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ভালো করে খেয়াল করে দেখি আমার গায়ের কাঁথাটা আমার গায়ে নেই। ঘরের ভেতরে আমি কোনো অশরীরে উপস্থিতি টের পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। কাঁথাটা দেখি মাটিতে পড়ে আছে। আমি কাঁথাটি নিয়ে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে দেখি পাশের বাড়ি থেকে একটা কাকি এসেছে। তিনি বলল গত রাতে নাকি তাদের বাড়িতে পুকুরের বাচ্চা সাঁতার কেটেছে। এটা শুনে কাকির কাছে যাই আর বললাম, আচ্ছা কাকি, আপনি যে বাচ্চাটিকে দেখেছেন সেটি দেখতে কেমন ছিল? কাকি তখন বলল, ওই কোন বাচ্চা তো দেখিনি, তবে বাচ্চার মতো কিছু একটা মাছ রাতে পুকুর পাড়ে সাঁতার কাটে। আমি সেখানে চলে যাই। পরদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, আমি শুনি আমাদের পুকুর পানিতে কি যেন প্রচন্ড আওয়াজ করে সাঁতার কাটছে। অনেকক্ষণ হয়ে গেল, সাঁতরানো আওয়াজটা যেন থামছেই না। একটা সময় পাশের ঘর থেকে যেন বের হয়। আমি জানালা হালকা মতো খুলে দেখি পাশের ঘরের কাকা পুকুরের দিকে যাচ্ছে। আমি তখন জানালার দ্বারে তাকিয়ে আছি এবং পুকুরের দিকে তাকিয়ে আছি। দেখি কাকা পুকুরে কি যেন ছুঁড়ে মারল এবং সাথে সাথে পুকুরের সাঁতরানো আওয়াজটা বন্ধ হয়ে গেল। সাথে সাথে পুকুর থেকে ভয়ঙ্কর দেখতে কালো এবং লালের মতো যেন কেটা যেন উঠে এলো। কাকা এটা দেখে অনেক ভয় পেয়ে গেল, চিৎকার করে ঘরে প্রবেশ করে, আর তখনই আমার ঘুম ভেঙে যায়। ও স্বপ্ন ছিল এটা ভাবতে আমি শুনি আমার ঘরের ঠিক পাশে একটা বাচ্চা কান্না করছে। এত রাতে ওই ঘরের পাড়ের বাচ্চা কিভাবে সম্ভব? এটা তো স্বাভাবিক কিছু হতে পারে না। আমি ভয় পেয়ে যাই, বাচ্চাটা এক নাগারে কান্না করছে, মানে কয়েক মাসের বাচ্চা কান্না করলে যেমন হয় ঠিক সেরকম কান্না করছে। আমি ভয় কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আচ্ছা আম্মুকে ডাকা কি ঠিক হবে যদি বাচ্চার কান্নাটা থেমে যায়? এর কিছুক্ষণ পর বাচ্চার কান্নাটা থেমে যায়। আমি খেয়াল করি বাচ্চার কান্নাটি আমার কানে আর আসছে না। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, এত রাতে ঘরের বাইরে বাচ্চার কান্না, কার ভয় না লাগবে? পরে আমি নাক মুখ কাঁথা দিয়ে ঢেকে শুয়ে পড়ি। এরপর অনেক দিন কেটে যায়, আমাদের সাথে তেমন আর কোনো ঘটনা ঘটেনি। অনেকদিন পর তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, সময়টা তখন শীতকাল ছিল। আমরা সবাই রাতের বেলা ব্যাডমিন্টন খেলি। আমি পাড়ার কয়েকটা ছেলেকে বলে রাখি আমরা সবাই রাতে ব্যাডমিন্টন খেলবো। কথা মতো সবাই এলো, দেনোয়ার নামের একটা ছেলে এলো না। আমরা খেলতে থাকি, একটা সময় দেখি আমাদের থেকে একটা দূরে সে দেনোয়ার কোথায় যেন হেঁটে যাচ্ছে। আমিও ওদিকে দেলুর পিছনে নিলাম। আমরা সবাই দেখি দেনোয়ার সামনে সাদা কাপড় পরিহিত কি যেন একটা হেঁটে যাচ্ছে। দেনোয়ার ও সেই অপরটার দিকে পিছু পিছু হাঁটছে। আমরা সবাই নিজের মধ্যে আলাপ করতে থাকি, কে এত রাতে দেনোয়ার কার সাথে যাচ্ছে, কার পিছনে আছে, আর ওকে তো দেখে মনে হচ্ছে ও মন্ত্রমুক্তের মতো হাঁটছে। আমরা জোরে জোরে আওয়াজ করে ওকে বলতে লাগলাম। হঠাৎ দেখি সাদা অপরটা নেই হয়ে গেল, হঠাৎই একদমই নাই হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? মানে আমাদের কথার আওয়াজ পেয়ে সাদা অপরটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর দেলোয়ার তখন স্বাভাবিক অবস্থায় সম্মিলিত ফিরে পেল। সে বলতে থাকে, আমি এখানে এসলাম কিভাবে? সে আমতা আমতা করতে থাকলো। দেলোয়ারকে আমরা সবাই জিজ্ঞেস করি, তুই কার পিছু নিয়েছিলি রে? সে তখন বলল সে নাকি তার পরিচিত কারো ডাকে তার পিছু নিয়েছিল। আমরা সবাই তখন হতভম্ব হয়ে গেলাম। আমাদের জন্য দেলোয়ার সেদিন বেঁচে গেছিল, সেদিন রাতে আনুমানিক 2 বাজে। হঠাৎ আমার ঘুম ভাঙে যায়। আমি দেখি পাশের রুম থেকে আমার দাদু আমার রুমে এসে আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত দাদুর চাহনি, দাদুর চোখ দুটো বড় করে তাকিয়ে আছে। আমি দাদুকে দেখে অবাক হয়ে যাই, কারণ দাদু তো প্যারালাইজড হয়ে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। তাহলে আমার রুমে এত রাতে দাদু কিভাবে আসলো? আমি এটা কি ভেবে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। একটা সময় দেখি দাদু আমার দিকে হেঁটে আসছে ভয়ঙ্কর চাহনি নিয়ে। দাদু যেই না আমাকে ধরতে যাবে, অমনি আমি ভয় পেয়ে গাধা থেকে পুরো শরীরটা ঢেকে ফেলি। কিছুক্ষণের মধ্যেই দাদু মনে হয় আমার গাধা টানছে। আমি ভয় ধোয়া ধরতে পড়তে গেলাম। একটা সময় পুরো গাধাটি আমার গা থেকে সরে গেল, আর তখনই আমি চিৎকার দিয়ে উঠি। যে দেখি আমার সামনে ঠিক বাবা দাঁড়িয়ে আছে, বাবার হাতে একটা টর্চ লাইট। আমি বাবাকে জিজ্ঞেস করি, তুমি কখন এলে? বাবা তখন বলল, তোর চিৎকার শুনে আমি চলে এলাম আর কি। কিছুক্ষণ ধরে তুই ভয়ে চিৎকার করছিলি, তাই তোর চিৎকারের আওয়াজ শুনে আমি চলে এলাম। দেখি বাবা আমাকে বলছে, এসব কিছু না বাবা, তুই ভয় পাবি না। আমি বলি, বাবা এখানে কিছুক্ষণ আগে দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। দাদু ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়েছিল, হেঁটে আমার কাছে আসছিল। বাবা এটা শুনে বলল, ওগুলো তোর কিছু না, বলো মনের ভুল। ওই দেখ পাশের রুমে তোর দাদু শুয়ে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। বাবা আমাকে যতটা অভয় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সত্যি অনেক ভয় পেয়েছিলাম, কারণ দাদু তো হাঁটতেই পারে না। তাহলে এটা কি ছিল, কিভাবে সম্ভব এটা? সেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম। আমার মাথায় হাত বুলিয়ে বাবা পাশের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে শুয়ে পড়ি, এক সময় ঘুমিয়ে পড়ি। পরদিন আমি এলাকার সমবয়সীদের সাথে এই ব্যাপারটা কথা বললাম, তারা সবাই আমার কথা শুনে হেসে উড়িয়ে দিল। আমি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসি। সন্ধ্যাবেলা আমি পুকুর পাড়ে বসে পুকুরের পানিতে একটা একটা করে ঢিল ছুঁড়ে মারছি, আর পুকুরের পানিতে কি জানটা ভেসে উঠলো দেখলাম। আমি আরো কিছুক্ষণ সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম। একসময় দেখি পুকুরের পানিতে এক গোছা লম্বা চুল দেখা যাচ্ছে। চুলগুলো আস্তে আস্তে আমার দিকে আসছে, প্রায় আমার পায়ের কাছে এসে চুলগুলো চলে আসলো। ঠিক তখনই আমি সেখান থেকে উঠে পড়ি, ভয় পেয়ে বাড়িতে চলে আসি। আমি ভয়ে ভয়ে দিন কাটছিল, কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছিলাম না, আর কখন কেন করছিল সেটাও বুঝতে পারছিলাম না, আমি কিছুই বুঝতে পারছি না। একদিন পলাশ নামে আমার এক বন্ধু বলল, তার এক মামা আছে যে কিনা এসব বিষয়ে সবকিছু বিশ্লেষণ করে, তিনি অনেক ফরেজগার মানুষ। আমি তাকে বলি, তাহলে তোর মামার কাছে চল, আমাকে নিয়ে চল, আমার একটু দরকার আছে। পলাশ বলল, ঠিক আছে চলো। আমি আর পলাশ তার মামা বাড়িতে যাই, গিয়ে দেখি তার মামা বাড়িতে নেই, বেচারা নামাজ পড়তে গেছে। আমরা দুজন কিছুক্ষণ অপেক্ষা করলাম। একটা সময় পলাশের মামা আসে, হাতে একটা তসবিহ সহ। আমি ওনাকে সালাম দিলাম এবং এরপর আমাকে জিজ্ঞেস করলো, এই জন্য এসেছো বাবা? পলাশ তখন বলল, মামা আমার এই ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে ইদানিং খারাপ কিছু ঘটছে, কিন্তু সমাধান করা যাচ্ছে না। তুমি একটু তার সাথে কথা বলে দেখো না, যদি কোনো সমাধান করা যায়। আমি ওনার কাছে পুরোটা ঘটনা খুলে বললাম। উনি সব শুনে বললেন, তোমাদের বাড়িতে কোনো খারাপ জিনের নজর আছে, তোমাদের বাড়িতে কে কে থাকে? আমি তখন বললাম, মা বাবা দাদু আর কাকা কাকি আমাদের এই কয়জন নিলে আমাদের বসবাস। লোকটি কিছুক্ষণ ভেবে বলতে থাকে, তোমাদের বাড়িতে আর কি কারোর সাথে কোনো ধরনের ঘটনা ঘটেছে? আমি বললাম, না না, তবে একবার দেলোয়ার নামে আমার একটা বন্ধু আছে, তাকে সাদা একটা অবব কোথায় যেন নিয়ে যাচ্ছিল, আমরা দেখে ফেলি, এরপর সে অববটা চলে যায়, পালিয়ে যায়, আর দেলোয়ারকে বাঁচিয়ে ফেলি। পলাশের মামা তখন বলল, তোমাদের বাড়িতে কি কোনো পুরনো গাছ আছে? আমি বললাম, জি আছে, একটা পুরনো তেঁতুল গাছ আছে, তবে তেঁতুল গাছটি তো আমাদের বাড়ির ভেতরে না, পুকুর পাড়ে আছে। ইউনুস আমাকে থামিয়ে তখন বলে উঠল, সে তেঁতুল গাছে অনেক সমস্যা আছে। তখন মামা বলল, তোমাদের বাড়ির চারপাশে পর্দার ব্যবস্থা করো, যাতে করে ওই তেঁতুল গাছ থেকে তোমাদের বাড়ির সামনে কর না দেখা যায়, আর তোমাদের বাড়ির সবাইকে বলবা ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তে, সবকিছু ঠিক হয়ে যাবে। পলাশের মামার কথা শেষ হলে আমরা দুজন বাসায় চলে আসি। ওই দিন বাবাকে সাথে করে নিয়ে বাবার চারপাশে ভালো করে বেড়ার মতো করে পর্দার ব্যবস্থা করে দেখি এখন আর তেঁতুল গাছটিকে দেখা যাচ্ছে না। সবাইকে নামাজ পড়ার জন্য বলা হয়, এরপর আর কোনো খারাপ কিছু ঘটেনি। তবে দাদুর ঘরের মাঝখানে কিছু একটার আওয়াজ শুনতে পাওয়া যেত। মনে হতো দাদু কারোর সাথে কথা বলছে, কিন্তু দাদু তো প্যারালাইজড হয়ে পড়ে আছে। একদিন রাতে এশার নামাজ পড়ে আমি বাড়ি ফিরছিলাম, পাশের এলাকার একজন আমাকে ডেকে থামায়, বলে, ভাই আমাদের বাড়িতে হয়তো বা খারাপ কিছু নজর পড়েছে, বাড়ির সবার সাথেই খারাপ কিছু না কিছু ঘটতে চলেছে। আমি তাকে বলি, তোমাদের বাড়ির চারপাশে পর্দার ব্যবস্থা করো আর বাড়ির সবাইকে বলো ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তে। কয়েকদিন চলে যায়, একদিন পাশের এলাকার একজন লোক আসে, ঠিক তখন সে আমাদের কাছে আসে আর বলতে থাকে, তোমার কথা মতো সবকিছু করেছি। লোকটি তখন বলল, এখন বাড়ির সবাই নামাজ পড়ে, পর্দা পড়ে, আর আলহামদুলিল্লাহ আর কিছু হয়নি, আপনি বাঁচালেন ভাই আমাকে। আমি তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসি। ঘটনাটি এখানে শেষ হয়েছে জেফ্রি ভাই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন, এবং আশা করছি ঘটনাটি বেশ ইউনিক একটা স্টোরি ছিল এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার প্রেত পডকাস্টে। আমি প্রেত পডকাস্ট রেগুলার শুনি, খুব ভালো লাগে আপনার কণ্ঠ, এবং সত্যি আপনার ঘটনার প্রেমে পড়ে গেছি আমি। অনেকদিন যাবৎ একটা কথা শুধু বলা হয়নি, তা হচ্ছে আমি খুব চাই, মন থেকে চাই আপনি একদিন অবিনাশ মুখার্জির ঘটনা আবারও নিয়ে আসবেন। এবং আশা করছি আপনার আপনার আশাটা পূরণ করে দেবো ইনশাল্লাহ নেক্সট উইকে। আমি সত্যি খুবই আনন্দিত এবং একের সাথে খুবই কষ্ট লাগছে, যে আমি আনন্দ লাগছে জন্য যে আমি স্টোরিটা রেকর্ড করে ফেলেছিলাম বাট শেয়ার করতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা অসাধারণ স্টোরি শেয়ার করা দেওয়ার জন্য। আমি আসলে খুবই ইউনিক একটা স্টোরি পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমি বিশ্বাস করি যে এরকম স্টোরি আপনাদের কাছেও আছে, আপনারা চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন gmail.com থেকে আমার এই ঘটনা সেন্ড করতে পারেন। দিস ইজ মোস্ট ইউনিক স্টোরি অফ দিস এপিসোড, সত্যি খুব সুন্দর একটা স্টোরি ছিল এবং দারুণ রকম এনজয় করেছি আমি পুরোটা স্টোরি। থ্যাংক ইউ সো মাচ এই ভয়ঙ্কর স্টোরিটা আমার সাথে শেয়ার করার জন্য, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চলে যাচ্ছি আমি এখন কমেন্ট সেকশনে, আশা করছি কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট পড়ব, এরপরে বিদায় নেব। চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই রাইট নাও আমাকে শুনতে পাচ্ছেন, এবং আমি কিন্তু জেফ্রি খান এই মুহূর্তে আপনাদের সাথে লাইভ হয়ে গেলাম এবং লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে কিছুটা গল্প করার জন্য যুক্ত হয়ে গেলাম। আশা করছি আপনারা আমাকে ঠিকঠাক মতো ক্লিন সাউন্ডে শুনতে পাচ্ছেন, এবং আমি আশা করছি আপনারা সবাই যে যার মতো কমেন্ট করবেন এবং দারুণ দারুণ সব আড্ডা হবে আপনাদের সাথে। একই কথা বলবো যে শীতের রাতে প্রেত শুনতে কিন্তু যতটা ভালো লাগে তেমনই আড্ডা দিতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে, তাই নয় কি? সো দ্যাটস ওয়াই আপনারা যেটা করতে পারেন, ঝটফট কমেন্ট করে ফেলেন কিছু দারুণ দারুণ সব কমেন্ট, এবং অলরেডি অনেক কমেন্ট এসেছে। সো আমি একটা একটা করে কমেন্টগুলো রিড আউট করবো আপনাদের। আপনাদের কমেন্টগুলো রিড আউট করার ভিতরে আলাদা একটা আনন্দ আছে, কেন যেন খুব ভালো লাগে, মনে হচ্ছে নিজের নিজের মানুষ, নিজের মানুষের সাথে কথা বলছে এরকম একটা ফিল পাই। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে বলি যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে মজার মজার সব আড্ডা কিন্তু হয়। এবং আমি কিন্তু অলওয়েজ ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে নিশ্চয় প্রথম থেকে দেখেছেন, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমার না করলে আমার আসলে পেটে ভাত হজম হয় না। দ্যাটস ওয়াই বলি যে দারুণ দারুণ সব কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টগুলো আমি একটা করে রিপ্লাই করব। এনিওয়েজ, যেহেতু আজকে আমাদের প্রেতের এপিসোড ছিল এবং এপিসোডের প্রতিটা স্টোরি আপনারা শুনেছেন, এবং আমার বিশ্বাস যে আপনাদের বেশ ভালোই লেগেছে, এবং ভালো লেগেছে বলেই আপনারা কিন্তু পুরোটা এপিসোড শুনেছেন এতগুলো মানুষ মিলে। যদি সত্যি কথা বলি তাহলে আপনাদেরকে প্রথমে আমি বলে দিয়েছি যে আজকে আজকে খুবই স্যাড একটা ব্যাপার ঘটে গেছে, এবং এর আগেও মানে এর আগে দুইবার ঘটেছে এই ঘটনাটা। মানে আমি জানি না র্যানসম ভাইরাস নাকি কি, ইভেন আমি আসলে এটা মানে কল্পনা করিনি যে এরকম সাউন্ড হঠাৎ করে চলে যাবে। ইভেন ওই ড্রাইভটাই মিসিং হয়ে গেছে বেসিক্যালি, যেটা হয় যে হিডেন হয়ে যায়। অনেকেই জানা যারা কম্পিউটার এক্সপার্ট আছেন জানেন জানেন হঠাৎ হঠাৎ করে এই সমস্যাটা হয়, অনেক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে ফেলে। সো সেটাই হয়েছিল হঠাৎ করে, আমি জানি না কেন কি হলো। সাউন্ড ডিজাইনটা যদি থাকতো হয়তো বা
আজকে আপনার অবিনাশ মুখার্জির আয়নার ঘটনাটা শুনতে পারতেন। খুবই সুন্দর একটা ঘটনা ছিল আজকে এবং মনোমুগ্ধকর এবং খুব ডার্ক একটা স্টোরি, যা শুনলেই গায়ে কাটা দিয়ে উঠবে এবং আপনাদের হয়তো মধ্যরাতে আয়নার সামনে যেতেও হয়তো ভয় লাগতে পারে, এরকম একটা ফিলিংস ছিল স্টোরিটার ভিতরে। ইভেন রেকর্ডিংও হয়ে গেছিল, বাস জাস্ট মিউজিকটা আমি দিতে পারলাম না। মিউজিকটা ছাড়া আসলে অবিনাশ মুখার্জির স্টোরি শোনা মানে মজা নেই, আসলে ওই মজাটা আপনারা পাবেন না, যেটা আপনারা ওই মিউজিকের সাথে যে ফিলটা পান। দ্যাটস আপনাদেরকে আসলেই আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। এই জন্য আমার কাছে যেসব স্টোরি ছিল আমি স্টোরিগুলো শেয়ার করে দিয়েছি, কিছু করার নেই আসলে। এনিওয়েজ, প্রথমেই বলে দিয়েছি এবং এখন আবারও বলছি লাইভে এসে, কেউ কষ্ট পেন না, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে হয়তো বা পেয়ে যেতে পারেন। আমি অলরেডি 50% মিউজিকগুলো আমি ডাউনলোড করেছি, বাকি মিউজিক অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক মানে যেটাকে বলে যে ওয়েবসাইট থেকে কানেক্ট করার, সেগুলো একটা করে আবারও রিকানেক্ট করছি, বেশ সময় লাগে এই জন্য। সো আশা করছি নেক্সট উইকের ভিতর হয়ে যাবে। এনিওয়েজ, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সাথে কিছু কমেন্ট করবো, কমেন্টগুলো পড়বো। প্রথমে আমাদের তাহসিন ইসলাম প্লাবন ভাই লিখেছেন, হ্যালো জেফি ভাই, কেমন আছেন? আপনার শো শোনার অপেক্ষায় আছি, আপনার আজকে অবিনাশ মুখার্জির স্টোরি শোনেন। হ্যাঁ, আমি অবশ্যই, ইভেন আমি ইমেলেও পেয়েছি যে অবিনাশ মুখার্জির স্টোরি শুনতে চান। আসলে আমি নিজেও খুবই আবেগগ্লোত হয়ে গেছি, ইভেন কি বলবো, আসলে আমার নিজেরও অনেক খারাপ লাগছে। এনিওয়েজ, এছাড়া আমাদের মোজাম্মেল হক লিখেছেন, হাই ব্রাদার, কেমন আছেন? আপনাকে আপনার অডিও আপনার আপনাকে অডিওতে জন্য FB-তে নক করেছিলাম কিন্তু রিপ্লাই পাইনি। ও আচ্ছা, আপনি আরেকবার নক করেন আমাকে, ইফ পসিবল আপনি, আমি ডেফিনেটলি আপনাকে রেসপন্স করবো, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111, এটা অ্যাকচুয়ালি আমার আরেকটা প্ল্যাটফর্ম, সেটারই একটা যেটাকে বলে অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার চ্যানেলে আপনি চাইলে মানে ওইখানে কমেন্ট কমিউনিকেশন করার জন্য আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে নক দিতে পারেন। এনিওয়েজ, এছাড়া আমাদের জাহিদ হাসান লিখেছেন, সাউন্ড কই, সাউন্ড তো চলে এসেছে। এছাড়া আমাদেরকে জিতু ভাই লিখেছেন, অবিনাশ মুখার্জির ঘটনা কবে দিবেন ভাই, আজকেই শোনাতে, আজকেই শুনতেন, বেসিক্যালি আজকেই সেই দিনটা ছিল। এছাড়া পল অমিত লিখেছেন, ময়মনসিংহ থেকে শুনছি, খুব ঠান্ডা এক্স্যাক্টলি, আর শীতের রাতে ভৌতিক ঘটনা শোনার মজাই আলাদা, আমি বিশ্বাস করি, এবং আপনারাও সেই দারুণ রকম এনজয় করেছেন। এবং আমি অনেক দেখেছি যে ঠান্ডার সময় ভয়ের যে আলাদা আমেজ আছে সেটা আসলে না শুনলেই নয় বা না মানে মজাই লাগে এক প্রকার। এছাড়া আমাদেরকে পল অমিত লিখেছেন, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম হলে ভালো হতো, আমি কিন্তু বেসিক্যালি অনেক কম করেছে, কেন আসলে তারপরেও মেবি গেইনটা একটু বেশি থাকে সাউন্ডের, এই জন্য হতে পারে। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এটা চেষ্টা করবো যে সাউন্ড মিনিমাইজ করে আপনাদের সাথে কমিউনিকেট করার। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে এবি আওয়াল লিখেছেন, সিরাজগঞ্জ থেকে শুনছি। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন, MD ইমন মিয়া লিখেছেন, অবিনাশ মুখার্জির ঘটনা চাই, ইনশাল্লাহ পেয়ে যাবেন, না পাওয়ার কিছু নেই। ইভেন আমি আসলে আমি আপনাদের প্রথমেই বলেছি যে দারুণ রকম একটা স্টোরি আসলে মিস হয়ে গেল আজকে, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে পেয়ে যাবেন। এছাড়া আমাদেরকে এছাড়া হাসিফ ভাই লিখেছেন, লাভ ফ্রম কুমিল্লা। এছাড়া আমাদেরকে মোজাম্মেল হক লিখেছেন, ওকে FB-তে নক দিচ্ছি। ওকে ভাই মোজাম্মেল হক ভাই, আপনি FB-তে নক দেন, ডেফিনেটলি আমি আমি কানেক্টেড থাকলে। আমি আসলে ফেসবুক খুব কম চালাই, এটা একটা সমস্যা আমার, আমার সাথে কমিউনিকেশন করার একটা মানে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনি হয় ইমেল করেন, ইমেলও করতে পারেন আপনি, ইমেল আইডি সবাই জানেন নিশ্চয়ই, pre.sadanmusic@gmail.com, pre.sadanmusic@gmail.com, অ্যান্ড অবভিয়াসলি আপনার চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি। আর ফেসবুকে আমি খুবই কম শুনি, মানে সারাদিনে হয়তো বা হাইস্ট আধা ঘন্টার জন্য ঢুকি, এরকম একটা ব্যাপার। সো এই জন্য দেখা যায় যে ফেসবুকে কমিউনিকেশন করাটা খুব টাফ আমার আমার সাথে, এই জন্য আর কি আমি বলবো যে আপনি ইফ পসিবল হোয়াটসঅ্যাপ করেন। তারপর আমি ফেসবুকে যেহেতু এখন আছি, মুহূর্তে অ্যাক্টিভ আছি, ডেফিনেটলি আপনাকে রেসপন্স করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে একটু কিছু বিষয় জানাই, সেটা হচ্ছে আপনারা যারা যারা চান যে ঘটনা পাঠাবেন, অনেকে আমাকে নক দিয়েছেন যে আপনার ঘটনা কিভাবে পাঠাবো, আমাকে ঘটনা পাঠানোর খুব সুন্দর একটা সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইমেইলে করে দিতে পারেন। ইমেইল আইডিটা আমি বলে দিচ্ছি আবারও, pre.sadanmusic@gmail.com, pret, আবারও বলছি pret.sadanmusic@gmail.com, ইটস ভেরি ইজি, sadanmusic@gmail.com এ সার্চ করলেই পেয়ে যাবেন, এবং প্রেতে লোগো দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ঘটনা পাঠিয়ে দিতে পারেন, দারুণ ঘটনা পাঠাতে হবে ইনশাল্লাহ, আপনাদের মারাত্মক মারাত্মক সব ঘটনা কিন্তু আমি শেয়ার করব প্রেতে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এবং আমি চাই যে আপনাদের ঘটনাগুলো সবসময় শেয়ার হোক, দারুণ দারুণ ঘটনা শেয়ার হোক, এবং আপনাদের আনাচে কানাচে গ্রাম বাংলার সব ঘটনা শেয়ার হোক প্রেতে, এবং এই আশা সবসময় থাকে এবং আজকেও আছে। এবং আজকে কিন্তু মোটামুটি তিনটা দারুণ দারুণ ঘটনা আপনারা শুনেছেন। এবং লাস্টে পাওল আমি দেখেছেন, লাস্ট ঘটনাটা খুব ভালো লেগেছে, আসলে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, আসলে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। এছাড়া থেকে মোজামিল হক আবারও লিখেছেন, ইমেল ইজ বেটার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলতে পারেনি। আবার বলেছি 01400930111, বেসিক্যালি এটা আমার আরেকটা প্ল্যাটফর্ম যেখানে আমি ভৌতিক স্টোরি শোনাই, সেখান থেকে ভৌতিক ঘটনা কালেক্ট করার জন্য এই ইমেলটা মানে এই নাম্বারটা ইউজ হয়। সো দ্যাটস ওয়াই। আর এছাড়া থেকে সাজ্জাদ হোসেন ওই ভাই দেখছেন, ভাইয়ের জন্য ইন্টারনেট সিকিউরিটি ইউজ করেন। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই একটা সমস্যা আমার, এটা কি ইসেট ছিল, বাট আমি উইন্ডোজটা নতুন করে মারছি, উইন্ডোজ 11 হয়ে গেছে এখন আমার, এটার জন্য বেশ সমস্যার মধ্যে আছি এবং অনেক ভাইরাস ঢুকে গেল। কিভাবে ঢুকলাম নিউজে জানি না, অনেক সময় অনেক র্যানসম ভাইরাস, এর আগেও হয়েছে, এর আগেও বেসিক্যালি অনেকবারই হয়েছে আমার সাথে, অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে ঢুকি, এই জন্য হয়তো বা ঘটে গেছে। এই ঘটনাগুলো প্রায় সময় ঘটছে আমার সাথে, ইভেন এরকমও হয় একটা স্টোরি দুই তিনটা ফোল্ডারে চলে আসছে, এরকমও হয়েছে। এই অদ্ভুত অদ্ভুত সমস্যাগুলো যে কেন হচ্ছে আমি যে নিজে জানি না, ভূতরে ভূতরে সব সমস্যা, এটা মানে কি বলবো, এটা এক প্রকার ইউনিভার্সাল সমস্যা বলা যেতে পারে। শুধু আমার সাথে না, আরো অনেকের সাথে হয় এই ধরনের। আমাকে যারা ঘটনা পাঠায় তারা আমাকে এরকম বলে, ভাই ঘটনা লিখেছি ঠিকই, সেন্ড করছি, কিন্তু দেখা সেন্ড করার সময় ডিলেট হয়ে গেছে সবকিছু। সো এই সমস্যাগুলো অনেকেরই হয়, এই মানে সিমিলার প্রবলেম আর কি আমারও এরকম হলো। ইনশাল্লাহ সমস্যা হবে না এরপর থেকে, এবং এটা আমার বিশ্বাস, দেখা যাক কি হয়। সো অনেক কথা বলে ফেললাম, আমার কিন্তু এখন চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আমি চলে যাব, বিকজ না গেলেই নয়, অলরেডি অনেক রাত এবং আমার একটু পরে আবার রেকর্ডিং বসতে হবে, সারা রাত রেকর্ডিং করতে হবে। সো আই হ্যাভ টু গো, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট উইকে মাস্ট বি দেখা হবে, এবং অবশ্যই অবিনাশ মুখার্জির সাথে করে নিয়ে আসব। এবং অবিনাশ মুখার্জির ঘটনা মানে কিন্তু দারুণ কিছু, একটা অন্যরকম কিছু, যেটা আসলে অন্য কোনো স্টোরিতে পাওয়া যায় না। এই ফিলিংসটা আসলে এক প্রকারের মানে মানে একটা আধ্যাত্মিক ফিলিংস পাওয়া যায়, একটা একটা গুজপাম মার্কা ফিলিংস পাওয়া যায়, যেটা আসলে অবিনাশ মুখার্জির স্টোরিতে পাওয়া যায়, আর আমি আসলে আর কোথাও পাইনি এরকম ফিলিংস। স্টোরি ইজ কাইন্ড অফ অ্যানাদার লেভেলে চলে যায়। ইনশাল্লাহ আমি নেক্সট উইকে আপনাদের সাথে আবারও কথা বলবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ঘটনা পাঠিয়ে দিতে পারেন নিজ নিজ দায়িত্বে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। এবং শীতের রাতে আবারও দারুণ দারুণ সব ঘটনা শুনুন, অলরেডি লাইভ থেকে চলে যাচ্ছি, যারা যারা ঘটনা এতক্ষণ শুনেননি তারা কিন্তু শুনতে পারেন প্রেত। সো তিনটা স্টোরি আছে দারুণ দারুণ, লাইভটা শেষ করে দিচ্ছি, এখন আপনারা শুনতে পারেন মধ্যরাতের ভয়ের ঘটনা। চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, টুটা।